This track was downloaded from FusionBD.com.
কুয়াশা এবিসি রেডিও 90.2 সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শারমিন। কুয়াশা ঘেরাই রাতে, আর গতবারের মতন এবারও থাকছে কুয়াশা ঘেরা একটি গল্প, যেটা আমরা আস্তে আস্তে শুনবো একটু একটু করে। গতবারে আমরা যেভাবে শুরু করেছিলাম সেটা নিয়ে অনেক প্রশ্ন এসছে, অনেক কথা ফেসবুকে লেখা হয়েছে, অনেক SMS এসছে। অনেকেই জানতে চেয়েছেন যে এই নামটি কুয়াশা কেন, অনেকে মিস করেছেন প্রথম পর্ব। প্রথম পর্ব মানে প্রথম দিনের আয়োজন ছিল। পর্ব বললে হয়তো ভুল হবে, হয়তো মনে হতে পারে যে একটা গল্প বলেছিলাম সেটা হয়তো বাকি রয়ে গেছে, তারপর এটা হয়তো আজকে শুনবো, কিন্তু না। প্রথমেই আমি আমার সঙ্গে যে আমার সঙ্গীতী আছে তাকে আমার সঙ্গে স্বাগত জানাচ্ছি, ব্রতী, যে গত সপ্তাহে ছিল। তো ব্রতী, তুমি তো গত সপ্তাহে ছিলে কুয়াশায়, তোমাকে অনেকে অনেক প্রশ্ন করেছিল, তোমার মনেও হয়তো অনেক প্রশ্ন আছে। তো আজকে আমরা শুরুতে গল্পে যাবার আগে সেগুলো নিয়ে একটু আলাপ করব। তুমি কিরকম রেসপন্স পেয়েছিলে বা কি জানতে পেরেছিলে বন্ধুদের কাছ থেকে?
বন্ধুদের কথায় তো যাবই শারমিন, তার আগে সবাইকে একবার আমার পক্ষ থেকেও স্বাগত জানিয়ে নিচ্ছি এবিসি রেডিও FM 90.2 এবং এবিসি রেডিও BD.FM এ। এবং প্রথম প্রশ্নটা আমার তোমার কাছে, সেটা হচ্ছে কুয়াশা কি এবং কেন? এটা নাম নিয়ে বন্ধুদের মধ্যে অনেক রকমের প্রশ্ন, কেউ বলছে রহস্যের কথা, কেউ বলছে ভূত প্রেত আত্মা, মানে এরকম অলৌকিক কিছুর কথা। তো সব মিলিয়ে আমার প্রশ্ন হচ্ছে কুয়াশা কোথা থেকে এলো এবং কেন এলো?
কুয়াশা বলতে যেটা আমরা বুঝি, শীতকালে কুয়াশা পড়ে, সেটা হচ্ছে ঋতুভিত্তিক একটা ব্যাপার, কিন্তু মানুষের জীবনে কিন্তু কুয়াশা থাকে। প্রত্যেকটা মানুষ আছে যার জীবনে একটা রহস্য থাকে। প্রত্যেকের এমন কোন মানুষ আছে কি বলতে পারো যার জীবনে কোন রহস্য কোন ঘটনা নেই, বা সে কখনো কোন রহস্যের মধ্যে দিয়ে যায়নি, এমনকি রহস্য না থাকলেও রহস্যের প্রতি সে আকৃষ্ট হয়েছে। তো কুয়াশা হচ্ছে এমন একটা জিনিস যেটা ঘিরে থাকলে ওই পাশে গিয়ে তার কুয়াশার অপর প্রান্তে কি আছে সেটা আমরা দেখতে পাই না। কুয়াশাটাকে, কুয়াশার অপর প্রান্তে কি আছে সেটা দেখতে হলে আস্তে আস্তে কুয়াশাটাকে ভেদ করতে হয়,
কুয়াশার মধ্যে দিয়ে যেতে হয়,
তারপরে দেখতে হয় পাশে কি আছে। তো আমাদের আয়োজনটা ঠিক তেমনি, আমাদের আয়োজনে যেসব গল্প থাকবে সেটা শুনে হয়তো সেটার মধ্যে কিছুটা নৃশংসতা আছে, কিছু নিষ্ঠুরতা আছে, কিছু বাস্তব জীবনে ঘটে যাওয়া নৃশংসতাও আছে, যেটা শুনে বন্ধুরা হয়তো ভয়ে কেঁপে উঠবেন। কখনো খুব, আমি যেটা শুরুতেই গতবার বলেছিলাম যে বিস্ময়ে হতবাক হয়ে যেতে হবে যে এমনও কি হয়, এমনও কি হতে পারে, মানুষ কি করে এরকম হয়। আমরা দুরকম মানুষ দেখি ব্রতী, আমরা একটা খুব ভালো মানুষ দেখছি, হয়তো আমাদের পাশের বাড়িতে থাকে বা আমার পাশের খুব একটা কাছের মানুষ, তাকে আমরা দেখি সকাল 10:05 সে অফিস করছে, একটা খুব সাধারণ জীবন যাপন করছে,
গোছানো,
হ্যাঁ গোছানো জীবন। হঠাৎ একদিন জানতে পারলাম যে সেই মানুষটা একজন ভয়ঙ্কর, একটা নিষ্ঠুর একজন মানুষ।
হ্যাঁ,
এবং সেটা জানতে গেলেও কিন্তু সেটাও কিন্তু এক ধরনের কুয়াশা, ধোঁয়াশার মধ্যে আমরা ছিলাম। তখন মনে হবে যে এই মানুষটা, পাশের মানুষটা যেরকম ছিল সেটা তো কখনো আমরা জানতে পারি,
তার একটা অজানা রূপ হঠাৎ করে আমাদের সামনে চলে আসে।
তো সেরকম নানা ঘটনা অনেকে আমাকে অনেকে প্রশ্ন করেছেন, যেটা ব্রতী বলছিল যে আমাদের প্রমোশনে মনে হয়েছে ভূতের বা ভয়ের কিছু নাকি, ভৌতিক কিছু নাকি। ভৌতিক কিছু হ্যাঁ থাকতে পারে, সেরকম গল্প হয়তো আসবে, রহস্য তো ভৌতিক বা ভূতের মধ্যেও আছে। আর ভয় যে শুধু ভূতের গল্পে থাকে তা কিন্তু না, আমরা খুনের ঘটনা যখন শুনি, কোন লোমহর্ষক জিনিস আমরা যখন শুনি, আমরা কিন্তু তখনও কিন্তু ভয় পাই,
সেটাই। আর ভয়টা যে শুধুমাত্র ভূত প্রেত, যেটা শারমিন বলছিলেন সেরকম না, আমাদের বাস্তব জীবনে অনেক সময় এমন ঘটনা ঘটে যায় যেটার উত্তর হয়তো আমাদের কাছে থাকে না, আবার দেখা যায় কখনো উত্তরটা জেনেই আমরা এত বেশি অবাক হয়ে যাই যে সেটা কিভাবে এতটা ভৌতিক হতে পারে। বাস্তবতাও কিন্তু ভৌতিক হতে পারে আমার যেটা মনে হয়।
অবশ্যই অবশ্যই। আর আরেকটা কথা হচ্ছে যে অনেক বন্ধু প্রশ্ন করেছেন যে আমরা যে গত এপিসোডে আমরা দেখিয়েছিলাম না, আসলে এমন ভাবে আমরা উপস্থাপন করেছিলাম, আমার মনে সবাই সেটা দেখতে পেয়েছিল, চোখ বন্ধ করে যারা শুনেছেন আমি নিশ্চিন্তে এক বাক্যে বলতে পারি যে তারা দেখেছেন একটা ছবি দেখেছেন। তো যেটা বলছিলাম যে অনেকে প্রশ্ন করেছিল যে গতবারে যে আমাদের ঘটনাটা ছিল ফারজানা সম্পর্কে, অনেকের কৌতূহল ছিল, অনেক প্রশ্ন ছিল,
নার্গিস হত্যা
মামলার ঘটনা, এটা একটা সত্যি কাহিনী। ঘটশক্তি ঘটে যাওয়া খুবই মর্মস্পর্শী একটি খুনের কাহিনী। তো প্রতি সপ্তাহে যে আমাদের কোন সত্যি ঘটনা থাকবে বা একেবারে বাস্তব জীবনের কোন ঘটনা আমরা তুলে আনতে পারি অথবা কোন খুব কি বলবো খুব সেন্সুয়াস কোন গল্প থেকেও আমরা কোন কাহিনী আমরা নিয়ে আসতে পারি, মোট কথা কুয়াশায় যাই থাকবে একটা রহস্য থাকছে, যে রহস্যটা ভেদ করব আমরা একেবারে শেষে গিয়ে
কৌতূহলের
মাত্রা যতখানি বাড়ানো যায় আমরা চেষ্টা করব সেটা করতে। তো সেটা করতে গিয়ে যেটা করতে হয়েছে যে আমরা তো যেরকম ফারজানার মা নার্গিস বা ফারজানার মায়ের সঙ্গে নার্গিসের কিরকম সম্পর্ক ছিল, নার্গিস আসাদকে যখন বিয়ে করেছিল বা আসাদের সঙ্গে তার যখন সম্পর্ক হয় সেগুলো তো আমরা বাস্তবে দেখতে পাইনি, সেগুলো কাল্পনিক ভাবে আমাদের মধ্যে চলে এসছে এবং সেইভাবেই আমরা জিনিসটাকে তৈরি করেছি, কিছুটা নাটকীয়তা আনার চেষ্টা করেছি আমরা।
এই ব্যাপারে কিন্তু একটা প্রশ্ন ছিল শ্রোতাদের গত পর্বে, সেটা হচ্ছে আমরা ফারজানার একটা চিঠি শুনেছি, তো শ্রোতাদের প্রশ্ন ছিল এটি কি ফারজানার নিজের কণ্ঠ কিনা?
না, এটা ফারজানার নিজের কণ্ঠ ছিল না, সেটা আমরা বলছি যেরকম পুলিশ সুপার শাহাবুদ্দিন সাহেবের কণ্ঠ যেটা সেটা সত্যি শাহাবুদ্দিন সাহেব কথা বলেছেন এবং মিলি ফারজানা সম্পর্কে ভাগ্নি হতো তিনি এসছেন, তিনি এসে আমাদের সঙ্গে স্টুডিওতে কথা বলেছেন, আমার সঙ্গে কথা বলেছেন, সেগুলি সবই সত্যি ছিল। কিন্তু ফারজানাকে আমরা পাইনি, আমরা ফারজানাকে কেন পাইনি সে প্রশ্ন আসতে পারে, সে প্রশ্ন বন্ধুরা করেওছে, সেটার উত্তর আমরা আজকে দিব। আমরা শুরুতে বলেছি আজকে গল্পে যাবার আগে আমরা গত সপ্তাহে যে গল্পটা ছিল যেহেতু প্রথম গল্প ছিল আমরা প্রতি সপ্তাহে চেষ্টা করবো অনেকে অনেক প্রশ্ন থেকে যায়, কারণ আমরা কুয়াশাটা কিন্তু একটু হলেও রেখে দিই, পুরোটা শেষ করি না, একটু আমরা রাখি যাতে পরে কুয়াশাতে সেই কুয়াশাটা আমরা মেশাতে পারি। তো যাই হোক, তো সেই কুয়াশার কিছুটা তো ভেদ হয়েছে সবাই জানেন, কি তাও অনেক প্রশ্ন আছে অনেকে করেছে, তো প্রতি একটুখানি করে দেখো যে কি কি প্রশ্ন আছে বন্ধুদের, সেই উত্তরগুলো দিয়ে আমরা কুয়াশার নতুন গল্প চলে যাচ্ছি।
প্রচুর প্রশ্ন এবং প্রশ্নগুলোর মধ্যে অনেকেরই প্রশ্ন ছিল যে শেষ পর্যন্ত গিয়ে কি হলো, আমরা শুনেছি তারপরও কিন্তু বন্ধুদের সেই রহস্যটা আমার মনে হয় যে তারা আরো বিস্তারিত জানতে চায় যে নার্গিস হত্যা মামলায় শেষে কি হয়েছিল, যারা সেই সময় পত্র পত্রিকা পড়তে পারেনি কিংবা ওই সময় ঘটনাটা হয়তো পরিষ্কারভাবে মনেও নেই যারা পড়েছে, তো শেষ পর্যন্ত গিয়ে কি হলো নার্গিসের, আর ফারজানা কি তার মায়ের হত্যার বিচার পেয়েছিল?
আসলে মামলাটা আমরা তো সেখানে বলা হয়েছে যারা গতবার মিস করেছেন তাদের জন্য বলছে, অনেকেই মিস করেছে বলেছে যে আমরা খুবই মিস করেছি, আমরা কেন শুনলাম না, আমরা কিন্তু দুমাস ধরে এটার প্রমো চালিয়েছি যে আমরা কুয়াশা আসছে, নাম প্রথম নাম ছিল না, প্রথম ছিল আসছে, তারপরে কি আসছে কুয়াশা, একজন প্রশ্ন করেছে নাম কুয়াশা কেন, সেটা একটু আগে খোলাসা করে দিয়েছি, এটা একজন বন্ধুর পাঠানো নাম, তার সে নাম থেকেই আমরা লটারি করেছিলাম, লটারি করে এই নামটাই উঠে এসেছিল এবং এটাও পছন্দ হলো ব্যাপারটা, যে কুয়াশার মধ্যে সবই থাকে, কুয়াশার মধ্যে সেটা তো বলছে কুয়াশার ভেতরে গেলে বোঝা যায় কুয়াশায় কি আছে, ভূত আছে নাকি খুন আছে নাকি রহস্য রহস্যাবৃত কোন কাহিনী আছে, তো তিনটাই থাকতে পারে, সবই থাকতে পারে,
সেটা
রহস্য থাকছে সেটাই আমরা দেখবো বা আস্তে আস্তে আমরা জানবো। তো যে কথাটা আমি বলছিলাম, ব্রতী আমাকে প্রথমে প্রশ্ন করেছিল যে এত কিছু থাকতে হঠাৎ আমি এই রহস্য নিয়ে
কেন
আমাকে প্রশ্ন করেছিল, তো আমি সময় বাঁচাতে আগে কুয়াশা নিয়ে বলতে গেলে রহস্য নিয়ে কেন, ছোটবেলা থেকে আমার অদম্য কৌতূহল, বিশেষ করে ভূতের গল্পের কথা বাদ দিচ্ছি, আমি যে কোনো রহস্য কাহিনী বা খুনের কাহিনী আমাকে ভীষণ রকমের, আমি জানি না কেন, আমি প্রচুর ক্রাইম নিয়ে বই পড়েছি, প্রচুর থ্রিলার পড়েছি এবং কুয়াশা নেমে জানো একটা সেবা প্রকাশনী থেকে একটা বই আছে সিরিজ ছিল এবং কুয়াশা একটা অত্যন্ত জনপ্রিয় একটা ক্যারেক্টার সেই সময়কার, আসলে সে সময়কার বলা ঠিক না, এখনো কুয়াশা জনপ্রিয়, এখন আর বেরো সিরিজ, হ্যাঁ কুয়াশা আমারও পড়া। তো আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে তুমি কি কুয়াশা, আমি বললাম যে না আমি কুয়াশা না, এখানে বলছে যে আমি শার্লক হোমস না, ব্রতী ওয়াটসন না, আমরা কেউ কিছু না, আমরা থাকছি শুধু রহস্যের গল্প নিয়ে, আবারও বলছি বিভ্রান্ত হবেন না কেউ, শুধু ভূতের গল্প, প্রমোদের চিৎকার কি শুধু ভূতের ভয় পেলেই মানুষ চিৎকার দেয়,
মানুষের ভয় কিন্তু মানুষ চিৎকার,
মানুষের ভয় চিৎকার, একটা পোকা দেখলেও কিন্তু আমরা ভয় পাই, আমরা একটা ছোট্ট একটা পোকা দেখি আমার, একটা পোকাও কিন্তু অনেক বড় একটা ভীতিকর কারণ হতে পারে, একটা খুনেও কিন্তু মানুষ চিৎকার করে, সুতরাং ভূত দেখলে যে শুধু চিৎকার করবে তা না। আর অনেক বন্ধু লিখেছেন সাউন্ড এফেক্টের কথা প্রশংসা করেছেন অনেকে, আমাদের শব্দ বিভাগ আমাদের যারা আছেন তাদের পরিশ্রমিক কাজ, তো ঠিক আছে, আমরা যদি কোনো প্রশ্ন থাকে ব্রতী আমার ফ্যান পেজে, এবিসি ফ্যান পেজ এবং আরজে শামিরের ফ্যান পেজে অনেকগুলো প্রশ্ন আছে, গত সপ্তাহে ফারজানাকে নিয়ে।
হ্যাঁ, এবং ইমতিয়াজ আহমেদ রিফাত জানতে চাইছিল যে তার এইচএসসি পরীক্ষা চলছে, সেজন্য পুরোটা শুনতে পারেনি। শাহাবুদ্দিন সাহেব মানে যিনি ওই কেসের আর কি তদন্ত কর্মকর্তা ছিলেন, কর্মকর্তা উনি ট্রান্সফার হয়ে যাওয়ার পরে কি মামলা প্রসেসে ছিল আর খুনিদের কি ধরা সম্ভব হয়েছিল কিনা শেষ পর্যন্ত?
উনি যতটুকু করার অধিকাংশ কাজে কিন্তু শাহাবুদ্দিন সাহেবকে গত সপ্তাহে শুনতে পারেনি, শাহাবুদ্দিন সাহেব করে গেছিলেন। বিশেষ করে শাহাবুদ্দিন সাহেবের এই কাজ করার পিছনে তার সততা তো ছিলই, তিনি একজন অত্যন্ত সৎ পুলিশ অফিসার, বর্তমানে তার পোস্টিং হচ্ছে মুন্সীগঞ্জে, মুন্সীগঞ্জ থেকে তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি ডিএনএ টেস্টের আগ পর্যন্ত নার্গিসকে যেখানে মেরে পুঁতে ফেলা হয় সেখান থেকে তার লাশ তো ছিল না, কঙ্কালের কিছু অংশ বিশেষ পাওয়া যায় সেটা উঠানো পর্যন্ত তিনি সেখানেও ছিলেন, এবং খুনিকে ধরবার খুনির নামে তো গ্রেফতারের পরোয়ানা জারি করে কিন্তু করা হয়েছিল, এবং খুনি বারবার জামিন নিচ্ছিলেন, বারবার জামিন নিচ্ছিলেন। তো জিনিসটা এত লেন্দি প্রসেসে চলে যায়, একসময় সাবুদ হিসাবে সেখান থেকে পোস্টিং হয়ে যায়, কিন্তু যাওয়ার পরেও কিন্তু কেসটা চলেছিল, এবং কেসটা শেষে যেভাবে মীমাংসা হয়েছিল, সলভড কেস, এটা রিওপেন কখনোই করা হবে না। খুনি তো অবশ্যই ধরা পড়েছিল, আসাদি খুনি সেটা স্বীকার করেছে, সে নিজেও স্বীকার করেছে, কিন্তু মীমাংসাটা কিভাবে হয়েছিল সেটা জানতে গেলে একটু অপেক্ষা করতে হবে, আজকে আমরা বন্ধুদেরকে জানাতে পারব। সেটা হচ্ছে কিছুক্ষণ পরে আমরা এই বিষয় নিয়ে আরো কিছু প্রশ্ন আছে সে প্রশ্নের উত্তরগুলি দিয়ে নিই, তারপরে যে কাজটা করব সেটা একটু পরে বলছি। বলো আর কোন প্রশ্ন আছে?
আর প্রশ্ন হচ্ছে মাকে খোঁজা নিয়ে ফারজানার যে ব্যাকুলতা, আমরা পুরোটা গল্প জুড়েই দেখেছি যে সে বারবার, এবং একটা পর্যায়ে মানসিক ভাবে সে এতটাই বিপর্যস্ত হয়ে পড়ে তার চিকিৎসকের সাহায্য নিতে হয়। তো নিহত মায়ের হত্যাকারীর শাস্তির ব্যাপারে কিন্তু তা সেরকম জোর দেখা যায়নি। আমরা তার কাজিন মিলি যার কাছে সে ছিল তার মুখে যতদূর শুনেছি যে হত্যার বিচার দেখেছি যে শেষ পর্যন্ত মাকে খুঁজে পাওয়ার পরে তার সেই উৎসাহটা অনেকখানি ভাটা পড়ে যায় এবং অনেকদিন অসুস্থ ছিল,
অনেকদিন অসুস্থ ছিল সে। প্রথম আগে যখন তার মাকে সে পাচ্ছিল না, এবং একটা পর্যায়ে যে পর্বটা আমরা করেছিলাম গত সপ্তাহে, সেখানে একটা জিনিস আমাদের তো অনেক এডিট করতে হয়েছে, অনেক সেই অংশটা বাদ পড়ে গেছিল, সেটা আমি বলছি। ফারজানার সঙ্গে যখন ফারজানার মায়ের শেষ দেখা হয় মিলির বাড়িতেই, সেখানে একটা কথা ছিল, সেই জায়গাটা আমরা নিয়ে আসতে পারিনি, বাদ দিতে হয়েছে কিছুটা অংশ, যে ফারজানাকে দেখতে গিয়েছিল তার মা, তার ভিতরে একটা তীব্র অভিমান ছিল যে তার মা তাকে ছেড়ে চলে গিয়েছিল। সেখানে মেমিলি বলছিলেন যে ফারজানা দরজার আড়াল থেকে তার মাকে দেখছিল আর কাঁদছিল, কিন্তু তার বোন যে মিলি তাকে বারবার বলছে যে তুমি আসো তুমি যাও, সে তার মিলিকে মেজদি বলে ডাকতো, বলছে না মেজদি আমি যাবো না মার কাছে, কিন্তু সে দূর থেকে সে মাকে দেখছে। সেটাই ছিল শেষ দেখা তার মায়ের সঙ্গে, এবং তার মা খুব মানে বিপর্যস্ত অবস্থায়, মানে তাকে সে ব্লেড দিয়ে তার মাথায় আসা ছিঁড়ে দিয়েছিল, এবং তার মধ্যে সে নুন লবণ ছিটিয়ে দিয়েছিল, মানে ভয়াবহ একটা বিষয়। এই লোমহর্ষক ব্যাপারগুলো এগুলো আমরা আনতে চাইনি, যার জন্য ওই অংশটা বাদ দিতে আমি আজকে বলতে বাধ্য হচ্ছি। তো তখন দেখা গেছে যে ফারজানা যখন চলে গেল তার মা আর আসছে না, বছরের পর বছর চলে যাচ্ছে, আস্তে 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 তার হিস্টোরিয়া হয়ে গেল। শাহাবুদ্দিন সাহেবকে তখন সে চিঠি লিখলো, এবং সে সারাক্ষণ আমরা গত সপ্তাহে যারা শুনিনি তাদেরকে বলছি
আসাদের সাথেও গিয়ে
দেখাও করেছিল, সেটাও করেছিল, কিন্তু সে বারবার বলতো যে আমি যদি একবার আমার মা জানতাম কোথায় আছে। সে আসাদকে এটাও বলেছিল যে আমার মাকে যদি আপনি বিদেশ পাঠিয়ে দিয়ে থাকেন তাহলে আমাকে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করে দিন, আমি একবার শুধু জানতে চাই, আমি একবার তার গলাটা শুনবো, আমি একবার তাকে দেখব,
আবার মারা গেলেও তার
কবরটা কোথায় আছে আমি একবার জিয়ারত করে আসবো, সেরকম কথাও সে একবার বলেছিল, কিন্তু আসাদ কোনো সদুত্তর দেয়নি। তখন বাধ্য হয়ে সে শরণাপন্ন হয় পুলিশ সুপার শাহাবুদ্দিন সাহেবের কাছে, তিনি তখন নরসিংদীতে ছিলেন, তার পোস্টিং সেখানে ছিল। শাহাবুদ্দিন সাহেব যখন প্রথম দেখেন, একটা তো ছিল একটা তারও হয়তো সেই বয়সে কোন মেয়ে ছিল বা তার হয়তো মেয়ে আছে সন্তান আছে,
চিঠিটা
তাকে খুব নাড়া দিয়েছিল, তার মানে ভীষণ স্পর্শ করেছিল।
আমি যখন শুনছিলাম আমার ভিতরেও মানে গলার কাছে একটা কান্না মনে হয় না, যে
ফারজান আমাদের সঙ্গে কথা বলতে চাইনি, সেটা হয়তো আমরা যেটা ঠিক করেছি যে আজকে আমরা মিলির সঙ্গে একবার কথা বলবো, দুটো প্রশ্ন তাকে আমরা করবো, যেটা দুটো প্রশ্ন আমাদের অনেক বন্ধুরা জানতে চেয়েছে।
তবে তার আগে কিন্তু আরেকটা প্রশ্ন ছিল, এটা হচ্ছে মোহাম্মদ সোহান জানতে চাইছে যে নার্গিসকে খুন করার এক্সাক্ট কারণটা আসলে কি ছিল আসাদের।
নার্গিসকে খুন করার এক্সাক্ট কারণটা ছিল আসাদের, সে আসলে নার্গিসের প্রথমত নার্গিসের রূপে সে আকৃষ্ট হয়েছিল, নার্গিসকে বিয়ে করেছিল, কিন্তু তার মূল উদ্দেশ্য ছিল অন্য কিছু চরিতার্থ করার, যে নার্গিসকে দিয়ে সে ব্যবসা করাবে, যেটা ধারণা করা অনৈতিক কোনো কাজ করাবে বা নার্গিসকে সে ইউজ করবে বেসিক্যালি, সেটাই তার প্ল্যান ছিল। এবং
আরেকটা কারণ হচ্ছে নার্গিস তাকে ভীষণ চাপ দিচ্ছিল। প্রথমত নার্গিসকে নিয়ে যে এখন সে বাড়ি থেকে বের হয়ে যায়, সে কিন্তু নার্গিসে প্রথমত বিয়ে করে না। কিছুদিন তারা এভাবে এদিকে ওদিকে নানা দিকে থেকে কাটিয়েছে। পরবর্তীতে সে নার্গিসকে বিয়ে করে, কিন্তু বিয়ে করে স্ত্রীর যে সম্মান, যথাযথ সম্মান দিয়ে তার বাড়িতে নিয়ে যাওয়া, আসাদের পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, সেটা কিন্তু সে করেনি। যার ফলে নার্গিসের ভিতরে একটা জিনিস কাজ করতো যে আমাকে বিয়ে করেছে কিন্তু সে আমাকে কেন গ্রহণ করছে না, তাহলে সামাজিক স্বীকৃতিটা আমাকে কেন দিচ্ছে না। এই একটা চাপ দিত সে আসাদকে, কিন্তু আসাদ হয়তো অন্য যেই উদ্দেশ্যে তাকে বিয়ে করেছিল হয়তো সে মোহটাও কেটে গেছিল, বা নার্গিসকে দিয়ে তার আর কাজ হচ্ছিল না। নার্গিসকে সে যে চাপটা দিচ্ছিল সেটা নার্গিস আর একসেপ্ট করছিল না তার প্রপোজালগুলি বা তার ইচ্ছেগুলিকে সেরকম।
সেই কারণে হুমকিও দিয়েছে,
এক পর্যায়ে সে খুনি করে ফেলে নার্গিসকে, হয়তো নার্গিস হুমকি দিয়েছিল সব আমি ফাঁস করে দেবো, আমি সবকিছু বলে দেবো। তো সেটাই একটা কারণ ধরা মানে ধরা যায়। আর যেহেতু আসামি আইনের ফাঁক ফোকর দিয়ে হোক বা যেভাবে হোক আসামি কিভাবে মীমাংসা হলো ব্যাপারটা বা চলে গেল আমরা বলেছি, সব বলেছি, কিন্তু তারপর পারিবারিক ভাবে সমঝোতা হয় একটা, হয়তো কিছু করবারও ছিল না, কারণ আমরা কোনোভাবে ফারজানাকে কিন্তু আমাদের আয়োজনে নিয়ে আসতে পারিনি। যদিও মিলি যথেষ্ট বোল্ড সাহসী একজন মহিলা, তাকে আমি ধন্যবাদ জানাতে চাই, এবং তার কারণেই কিন্তু নার্গিস হত্যা মামলাটি সবার কাছে সবার সামনে চলে আসে। উনি যদি উদ্যোগ না নিত পরিবারের বিরুদ্ধে গিয়ে, কিন্তু তিনি উদ্যোগ নিয়েছেন।
আমার তার একটা কথা ভীষণ ভালো লেগেছে যে ফারজানা যদি একবার বলতো মেজ দিয়ে আমি এই হত্যার বিচার চাই, তাহলে আমি যেভাবেই হোক পরিবার ত্যাগ করে হলেও আমি,
এই কথাটা তিনি বলেছিলেন যে আমি যদি পরিবারও ত্যাগ করতে হয় সবার সঙ্গে। এবং সে অত্যন্ত সাহসী মহিলা, এবং আমি মনে করি যে সে যে কাজটা করেছে অন্য কেউ থাকলে হয়তো সেটা করতো না, কারণ নার্গিসের কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়েছিল পুরো নরসিংদীতে। নরসিংদীর আরো একজনের সঙ্গে আমরা কথা বলতে চেয়েছিলাম, সামহা পরে তার সঙ্গে কথা হয়নি,
ঘর পরিবার ছেড়ে যাওয়ার ব্যাপারে,
এবং তার সম্পর্কে খুব একটা ভালো কথা বলেনি। তো নার্গিস ব্যক্তিগত জীবনে কেমন ছিল সেটা কোনো বড় কথা নয়, সে একটা খুব জঘন্য হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সে নিহত হয়ে গেছে। আমাদের মূল উদ্দেশ্য ছিল সেই ঘটনাটা সবার সামনে তুলে ধরা। তো ব্রতী, আমরা আমাদের গল্পেও যেতে হবে, কিন্তু তার আগে আরো যদি কোনো প্রশ্ন থাকে তুমি করতে পারো। গত সপ্তাহের
প্রচুর প্রশ্ন, এবং বেশিরভাগ প্রশ্নের ধরনই এক, মানে বন্ধুদের মূল কথা হচ্ছে ফারজানা এখন কোথায় আছে, কেমন আছে, এটা জানতে চায়। আর গল্পের মাঝখানে আমরা ফারজানা আরেকজন বোনের কথা শুনেছিলাম, বন্যা, তো সেই যে কিনা নার্গিস এবং আসাদের মেয়ে ছিল বেসিক্যালি, তো তারপরে কি হয়েছিল, এই দুটো প্রশ্ন আমরা কি ঘুরে এসে এই প্রশ্নগুলোর উত্তর শুনবো?
ঘুরে এসে শুনবো, কিন্তু তার আগে আমি একটা খুব চমৎকার একটা মেসেজ আছে আমার ফেসবুক পেজে, একজন আমাদের নতুন শ্রোতা এন বি মানসুর, তিনি লিখে পাঠিয়েছেন, কিন্তু আমি এই মুহূর্তে ঠিক খুঁজে পাচ্ছি না, তুমি দেখো তোমার ওখানে তুমি খুঁজে পাও কিনা, তাহলে আমি একটু পড়তে পারি।
আমার মনে হয় আমরা
আমি
পেয়ে
গেছি,
হ্যাঁ
পেয়ে গেছি, আসলে এত এত এসছে।
আর ইদানিং আমি যেটা দেখলাম যে ফেসবুকের টাইম নিয়ে একটা গন্ডগোল হচ্ছে, যে একদম রিসেন্ট পোস্টগুলো মাঝখানে চলে যাচ্ছে, আর
সেটাই তো। ঠিক আছে, আমি চিঠিটা পড়ছি, চিঠিটা মানে তিনি যে মেসেজটি পাঠিয়েছেন, আচ্ছা একটু অপেক্ষা করতে হবে,
এটা হচ্ছে যন্ত্রের যন্ত্রণা,
হ্যাঁ যন্ত্রের যন্ত্রণা পোহাতে হচ্ছে, আমি একটু দেখছি।
এন বি মানসুর
তিনি লিখেছেন, আচ্ছা একটু দেরিতে হলেও তোমাকে এবং পুরো কুয়াশা টিমকে অভিনন্দন জানাচ্ছি এমন একটা অভিনব অনুষ্ঠানের জন্য। রেডিওতে এমন গায়ে কাটা দেয়া বোধ হয় তোমরাই শুধু পারো, ভীষণ ভালো লেগেছে, সাউন্ড এফেক্ট মাঝের নাটকগুলো অদ্ভুত সুন্দর, তবে তোমার এনার্জি লেভেলের কাছে তোমার সাথে যিনি ছিলেন তার এনার্জি লেভেল এবং বাচনভঙ্গি, আচ্ছা এটা হয়েছে কি যেহেতু জিনিসটা রেকর্ডেড ছিল, আমি গত সপ্তাহে আমি ছিলাম না, সেটা একটা কারণ হতে পারে। আর যেহেতু প্রথম আয়োজন, এটা একটা প্রথম একটা এক্সপেরিমেন্টের মতো একটা ব্যাপার থাকে,
প্রত্যেকটা মানুষের কথা বলার ধরন স্টাইল
আলাদা থাকে,
শারমিন শারমিনি আর ব্রতিব্রতি,
কুয়াশার মতো অনুষ্ঠান যে এরকম টান টান উত্তেজনা থাকা উচিত, যে পরিমাণ আগ্রহ এবং শ্রোতাদের সাথে এক হয়ে সাসপেন্স দেয়া এবং নিজে উপভোগ করার যে অদ্ভুত গুণ তোমার মধ্যে আছে সেটা তোমার সাথে, আচ্ছা যাই হোক এত, আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে, এত মাত্র শুরু হলো তো, একটু অপেক্ষায় থাকতে হবে। আর লিখে পাঠিয়েছে যে অনুরোধ না, এবিসি রেডিও এবং তোমার ভক্ত হিসেবে দাবি নিয়ে বলছি এমন অনুষ্ঠান চালিয়ে যাও। অনেক ধন্যবাদ তোমাকে, আশা করি নিরাশ হব না। নিরাশ হবে না, অনেক শুভেচ্ছা রইল কুয়াশার জন্য, না কুয়াশার জন্য, পুরো কুয়াশা টিমের জন্য ধন্যবাদ চাই। অনেক ধন্যবাদ এনবি মনসুর আপনাকে। আর আমরা মনে হয় আমাদের গল্পে যেতে হবে। আমরা গল্পে যাবার আগে, গল্পে যাবার আগে আমার মনে হয় আমরা একটুখানি মিলিয়াপার সঙ্গে কথা বলতে চাইছি।
আমরা মিলিয়াপার সাথে কথা বলতে পারি, তবে তার আগে আমরা একটু মিলিয়াপাকে ফোনে ধরতে ধরতে
আমরা একটু বিজ্ঞাপন বিরতি বরঞ্চ নিয়ে নিই। আমরা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে ফিরছি। আপনাদের যে মূল যে প্রশ্নগুলো ছিল, দুটো খুব কড়া প্রশ্ন ছিল, সে প্রশ্নের উত্তর দেবেন আমাদের গত সপ্তাহে যিনি আমাদের অতিথি ছিলেন নার্গিস মার্ডার কেসে মিলিয়াপা, তার সঙ্গে কথা বলছি। আর আমাদেরকে লিখে পাঠাবার ঠিকানা জানিয়ে দিচ্ছি, যে কোনো মোবাইল ফোন থেকে 8920 রহস্য ঘেরা কুয়াশা চলছে রেডিও এফ 90.2 এর সঙ্গে আছি শারমিন,
আর সঙ্গে আছি ব্রতি। অনলাইনে আমাদের সরাসরি লেখার ঠিকানা হচ্ছে abcradiobd.fm/message, সঙ্গে থাকুন।
আর এবিসি রেডিওর একটা ফ্যান পেজও আছে, এবিসি রেডিও FM 89.2 এবং আরজে শারমিন আরজে SHARMEEN, সেখানেও লিখতে পারেন, আমি সঙ্গে আছি, উত্তর দেব।
গ্রামীণ ফোনের ক্লিয়ার কাট অফার, সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্কের 24 ঘন্টা সব অপারেটরে মাত্র 11.10 সেকেন্ড। অফারটি পেতে নিশ্চিন্ত প্যাকেজে রিচার্জ করো 70 টাকা বা তার বেশি, আর নিশ্চিন্ত প্যাকেজে মাইগ্রেট করতে এন লিখে পাঠিয়ে দাও 4444 নম্বরে। বিস্তারিত জানতে ভিজিট করো www.graminfone.com। চলো বহুদূর, গ্রামীণ ফোন। প্রশ্ন যেভাবেই আসুক, নিশ্চিত সাফল্যের সঙ্গে অনুপম অনুশীলনমূলক বই, সর্বশেষ মানবন্ধন অনুযায়ী রচিত সৃজনশীল পদ্ধতির সেরা বই, কাজল ব্রাদার্স লিমিটেড।
উপলক্ষে বাংলা লিঙ্কে চলছে কথার উৎসব। বাংলা লিঙ্কের সেরা নেটওয়ার্কে উপভোগ করুন 1000 মিনিট বোনাস মাত্র 58 টাকার রিচার্জে, 2.5 কোটিরও বেশি বাংলা লিঙ্ক নাম্বারে।
দিন বদলের চেষ্টায় বাংলা লিঙ্ক, ইয়ামি চকলেটে মোড়ানো ক্রাঞ্চি ওয়েফার আর চকো ফিলিং নিয়ে এলো নেসলে মাঞ্চ রোলস, এত মজা যে।
অন্যের পছন্দের টিউন কেন শুনবেন? এখন আপনার বাংলালিংক মোবাইল থেকে যে কোনো নাম্বারে কল করে শুনুন নিজের পছন্দের প্রিয় টিউন। ডায়াল করুন *4000#। দিন বদলের চেষ্টায় বাংলালিংক।
কুয়াশায় ঘিরে আছে এবিসি রেডিও এফ 90.2 এবং তার সঙ্গে আছেন আপনি, আমি শারমিন
আর আমি ব্রতে।
গত সপ্তাহে আমাদের কুয়াশার যে গল্প ছিল সেটা ছিল নার্গিস হত্যাকাহিনী, হত্যাকাণ্ডের ঘটনা। সেটা নিয়ে প্রচুর প্রশ্ন আমরা তখনও পেয়েছিলাম, প্রায় 1800 মতন আমাদের SMS এসেছিল, ফ্যান পেজে তো ছিল, আমি ছিলাম বসে সর্বক্ষণ। আর কিছু প্রশ্নের উত্তর যেগুলো আমরা দিতে পারবো না, যেটা জানতে আমরা চলে যাব
ফারজানার মামাতো বোন মিলি, যিনি আমাদের সঙ্গে গত সপ্তাহে ছিলেন। মিলি, আপনাকে স্বাগত এবিসি রেডিওতে।
আচ্ছা মিলি, যথেষ্ট অনেক অনেক প্রশ্ন পেয়েছি, আপনি বোধহয় অনুষ্ঠানটা শুনছেন আমার মনে হয়। আপনি একটু পাশে বোধহয় আপনার শব্দ হচ্ছে, একটু যদি আপনি ভলিউমটা কমিয়ে দেবেন।
হ্যাঁ,
অনেকে প্রশ্ন করেছেন যে ফারজানার মেয়ে নার্গিস এখন, আর নার্গিসের মেয়ে ফারজান এখন কোথায় আছে এবং কেমন আছে?
ও আসলে আল্লাহর রহমতে সে ভালোই আছে, তার অ্যাড্রেস আমি কাউকে দিতে পারতেছি না। সে এখন স্বামীর সংসার সন্তান নিয়ে আপনাদের সবার দোয়া নেব।
আচ্ছা, তো ফারজানার আরো একজন বোন বন্যার কথা আমরা, সে আপনার গতবার যে আপনি আমাদের কাছে যে ঘটনাটা বলেছিলেন সেখানে বন্যার কথা এসেছিল, তো অনেকে জানতে চেয়েছে চাচ্ছিল যে মানে বন্যা এখন কোথায়, বন্যার কথা জিজ্ঞেস করছে।
বন্যা ঢাকাতেই আছে, আমার বড় মামার কাছে আছে।
আচ্ছা,
মানে আমার বাবার কিনা সম্পত্তির উপরে সে মালিকানাতে আছে।
আচ্ছা,
বলতে খুব ভাব যাওয়া লাগে, কষ্ট লাগে।
আচ্ছা, তো নার্গিস হত্যাকাণ্ডে যে পুরোপুরি আসলে বিচার আসামি ধরা পড়েছিল আমরা শুনেছি, মীমাংসা এটাও নিয়ে অনেকে সবাই শুনেছে, অনেকে শুনতে পারেনি, এবং তাদের একটা প্রশ্ন যে এই হত্যাকাণ্ডের মীমাংসাটা কেন হয়েছিল, মানে মীমাংসার মাধ্যমে কেন সমাধান হলো, কেন আসামির বিচার হলো না, এটা অনেকের প্রশ্ন। আপনি ছোট করে বলেন। অনিচ্ছাকৃত ভাবে
বাবার মানে বাধ্য, ফ্যামিলির কাছে বাধ্য। আমাদের সামাজিক পরিবেশের জন্য আমরা বাধ্য ছিলাম না, কারো চাপেও না, আমাদের ফ্যামিলিগত কিছু সমস্যার কারণে।
মানে আসামি কোনো চাপ দেয়নি, আপনারা আপনাদের পরিবারের পারিবারিক কারণে আপনারা বাধ্য হয়েছিলেন?
আসামির চাপ ছিল প্রথম দিকে, কিন্তু শেষ বা মাঝামাঝি সময় আসামির চাপে আর কোনো কিছু মানে কাবু করার মতো কিছু ছিল না।
আচ্ছা আচ্ছা,
আর চাপটা ওরকমই ছিল, আসামের পক্ষে চাপটাও ছিল আমার ফ্যামিলির উপর, ডাইরেক্ট আমার উপর ছিল না।
আচ্ছা,
এজন্য ফ্যামিলি আর কি।
আসামির হয়তো যদি ওই ফ্যামিলি পারিবারিক চাপ না থাকতো, আপনি একটা সুন্দর কথা বলেছিলেন যে তাহলে আপনি যে করেই হোক, আপনি যতদিন লাগুক আপনি এটার সমাধান দেখতে চাইতেন বা এটা বিচার।
তাছাড়া ফ্যামিলির চাপ থাকুক বা অন্য যাই কিছু থাক, যদি ফারজানা আমার কাছে বিচারটা দাবি করত, তাহলে আমি আমার পুরো ফ্যামিলির ঝুঁকি থাকার সত্ত্বেও, জীবন মৃত্যু ঝুঁকি থাকার সত্ত্বেও আমার নিজের বা আমার সন্তানের আমি আদায়
দিতাম। মিলি, আপনাকে অনেক ধন্যবাদ আরো একবার আমাদের সঙ্গে কথা বলার জন্য, আর কুয়াশার সঙ্গে থাকবেন সবসময়, ধন্যবাদ আপনাকে। তারপরে এতক্ষণ শুনছিলাম আবার মিলির মুখে আমরা শুনলাম শ্রোতাদের জন্য যে কি হয়েছিল পারিবারিক কারণে, পারিবারিক চাপের কারণেই তাদেরকে মীমাংসা যেতে হয়েছে। যাই হোক, অত বিস্তারিত ঘটনা আমরা যাব না, আমাদের মূল উদ্দেশ্য ছিল পুরো ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরবার। তো সময় হয়ে গেছে এখন আজকে কুয়াশার যে গল্প সে গল্পের। আজকের গল্প
কি আছে,
আজকের গল্প কি আছে অপেক্ষা করতে হবে তোমাকে। ব্রতিও জানেন আজকের গল্পে কি আছে, সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ব্রতি এই আয়োজনে আমার সঙ্গে আছে কিন্তু ব্রতিও জানে না। তো গল্পটা এখন শুরু করব আমি, আজকে কুয়াশার যে গল্প, কিচ্ছু বলবো না, সবাই খুব খুব মনোযোগ দিয়ে দরকার হলে বাতিটা নিভিয়ে ফেলতে পারেন আমার সঙ্গে থাকবার জন্য। ভয়ে কার কত সাহস সেটা আমার জানার দরকার নেই, তবে ভয় বোধ হয় পেতেই হবে,
সঙ্গে থাকতে থাকতেই বোঝা যাবে।
হ্যাঁ,
সঙ্গে থাকুন। আর লেখা
কিসে লেখা
আমাদেরকে তো?
ও আচ্ছা, আমি আমি এত গল্পের মধ্যে নিমগ্ন হয়ে গেছি যে আমি বলতে ভুলে গেছি, এই গল্পটা শুনতে শুনতে যদি কোনো প্রশ্ন থাকে, কিছু জানবার থাকে, জানাবার থাকে, আমাদেরকে লিখতে হবে যে কোনো মোবাইল ফোন থেকে 89209 নম্বরে, এবিসি রেডিও বিডি ডট এফ এম এ যারা বসে শুনছেন অনলাইনে তারা অনলাইনে এসএমএস পাঠাতে পারেন, আর ডি শর্মিনের ফ্যান পেজে লিখে পাঠাতে পারেন, এবিসি রেডিও এফ এম 89.2 যে পেজ আছে সেখানে লিখতে পারেন। শুরু হচ্ছে আজকের কাহিনী, সবাই খুব মন দিয়ে একেবারে চুপচাপ হয়ে নিঃশব্দে গল্প শুনুন। আজকে কুয়াশায় যে গল্পটা আমি বলবো, এই গল্পটা আমি শুনেছিলাম আমার এক পরিচিত পুলিশ অফিসারের কাছ থেকে। কিছুদিন আগে একটা দাওয়াতে তার সঙ্গে আমার আলাপ হয়েছিল, অর্থাৎ আমার এক দুঃসম্পর্কে চাচা আছেন, তিনি সেই পুলিশ অফিসারের পরিচিত। তো সেই দাওয়াতেই চাচার মাধ্যমে আমার সঙ্গে সেই পুলিশ অফিসারের পরিচয় হয়। তারপর নানা কথা, গল্প করতে করতে এই কথা সেই কথা ফাঁকে তিনি জানতে পারলেন যে আমার রহস্য থ্রিলার এ ধরনের প্রতি অনেক আগ্রহ আছে। তো তিনি সেই অনুষ্ঠানে আড্ডা দিতে দিতেই আমাকে এই গল্পটা বলেছিলেন। মজার ব্যাপার হচ্ছে যে গল্পটা বলার আগেই তিনি আমাকে বলেছিলেন যে এই গল্পে যে রহস্য আছে সেটা তিনি এখন পর্যন্ত যতজনকে বলেছেন কেউ তার সমাধান করতে পারেনি বা সমাধান দিতে পারেনি। আমাকে বলেছিলেন তুমি শুনে দেখো কোনো সমাধান করতে পারো কিনা। পুরো গল্পটা আমি শুনে সেই রহস্যের কোনো সমাধান করতে পারিনি সেদিন। দেখি আজ শ্রোতাদের বলে তারা কোনো সমাধান করতে পারেন কিনা। তাহলে শুরু করা যাক আজকে আমাদের গল্পটা। যাকে নিয়ে তার নাম হচ্ছে আব্দুল গনি। গনি সাহেব পুলিশে চাকরি করতেন অনেক আগে, 80-এর দশকের একেবারে শুরুর দিকে। তিনি যখন প্রথম পুলিশে জয়েন করেন তখন তার পোস্টিং ছিল কুমিল্লায়। তার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়, কুমিল্লা থেকে খুব একটা দূরে নয়, কাছেই, ফলে বাড়িতে আসা যাওয়া করতে পারতেন নিয়মিত। কুমিল্লা শহরে তার পোস্টিংটা তাই তার খুবই ভালো লেগেছিল, কারণ তার একেবারে বাড়ির পাশে, সহজে যাওয়া আসা করা যায়, কোনো ঝামেলা নেই। দূরে হলে হয়তো পরিবারের সঙ্গে তার একটা দূরত্ব থাকতো, আসা যাওয়া করতে পারতেন না, তাই তার এই পোস্টিংটা তার বেশ পছন্দের ছিল। চাকরি করতে করতে এক সময় তার শহরের প্রতি এক ধরনের মায়া তৈরি হল, অর্থাৎ এই কুমিল্লা শহরের প্রতি তার একটা মায়া জন্মাল। অনেক মানুষের সঙ্গে পরিচয় হলো তার সেখানে। এইভাবে প্রায় 7 বছর তিনি সেখানে চাকরি করেন। তারপর তার অবশ্য পোস্টিং হয়ে যায় অন্য এক জেলায়, সেখান থেকে আবার অন্য এক জায়গায়। তবে চাকরি জীবনের শেষ দিকে তিনি আবার ফিরে আসেন কুমিল্লাতেই। এবার অবশ্য নিজেই ইচ্ছে করে তদবির করে কুমিল্লায় পোস্টিং নিয়েছিলেন, কিন্তু এবার অবশ্য ব্যাপারটা একটু অন্যরকম। এবার অবশ্য নিজে ইচ্ছা করে চেষ্টা তদবির করে নানা মানুষকে ধরে কুমিল্লায় পোস্টিং নিয়েছিলেন, কারণ তার ইচ্ছা ছিল যেহেতু এই শহরে তার সবকিছু খুব আপন এবং তার চাকরির প্রথম পোস্টিং ছিল এই শহরে, অনেক স্মৃতি আছে এই শহরে, তার কিছু পরিচিত মানুষ তো আছেই, আর এই শহরের প্রতি তার একটা অন্যরকম মায়া ছিল। তাই এখানে তিনি তার জীবনের শেষ সময়টা কাটাবেন বলে ঠিক করলেন। তিনি সেখানে ছোটখাটো একটি বাড়ি কিনলেন। রিটায়ারমেন্টের পর তিনি সেই বাড়িতেই থাকতেন। পেপাকে আমরা আব্দুল গনি সাহেবের ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু কথা বলে নেই। গনি সাহেবের এক ছেলে এক মেয়ে, দুজনেরই বিয়ে হয়ে গেছে। ছেলেটা ইন্টারমিডিয়েটের পর পড়াশোনা করছে দেশের বাইরে, তারপরে সেখানে বিয়ে করে সেটেল হয়ে গেছে, আর মেয়ে তার কাছেই থাকত। কিন্তু কিছুদিন আগে বিয়ে হয়ে যাওয়ায় সেও তার স্বামী নিয়ে ঢাকায় থাকে। বাড়িতে থাকতেন কেবল গনি সাহেব, তার স্ত্রী আর দুজন কাজের লোক। তো যে গল্পটা আমরা আজকে বলবো সেটা ঘটেছিল গনি সাহেব যখন দ্বিতীয়বার পশ্চিম হয়ে কুমিল্লা আসেন, তার কিছুদিন পরের ঘটনা, এই বছর কয়েক আগের কথা। তিনি তখন কুমিল্লা সদর থানার ওসি। তার কয়েকটা খুব ভালো গুণ ছিল, তার মধ্যে একটা হচ্ছে তিনি অত্যন্ত বুদ্ধিমান ছিলেন, খুব পরিশ্রম করতে পারতেন, সৎ ছিলেন, আর সবচেয়ে বড় যেটা হচ্ছে কোনো অন্যায় তিনি সহ্য করতে পারতেন না। কখনো কারো কাছ থেকে ঘুষ নিতেন না, কারো কোনো অন্যায় রিকোয়েস্ট করলে সেটা শুনতেন না। তার আরেকটা অভ্যাস ছিল, সেটা খুবই ইন্টারেস্টিং, তিনি মাঝে মাঝে পুলিশের জিপ নিয়ে রাতের বেলা কাউকে কিচ্ছু না জানিয়ে বেরিয়ে যেতেন, শহরের অলি গলি চক্কর দিতেন, ঘুরে বেড়াতেন, কোথাও কেউ কোনো ঝামেলা করছেন কিনা সেটা দেখতেন। এটা কিন্তু তার ডিউটির বাইরের একটা কাজ ছিল, এটা তিনি তার সততা থেকেই করতেন। তো ঘটনাটা শুরু হয়েছিল তেমনি এক রাতে, যে রাতের গল্প আজকে আমি বলবো। সেদিন গলি সাহেব রাতে খাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর প্রতিদিনকার মতন জিপ নিয়ে বের হলেন একা একা শহরে, যে একটা টহল দিতে, যেটা তিনি প্রতিদিন করে থাকেন রাতে খাবারের পর। তো গাড়ি নিয়ে ঘুরতে ঘুরতে তিনি শহরের একেবারে শেষ প্রান্তে চলে এলেন। শহরের শেষ প্রান্তে মানে তেমন একটি জায়গায় যেখানে জনবসতি খুবই কম এবং খুবই নির্জন একটি জায়গা। তবে জায়গাটার আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে জায়গাটা আগে থেকে একটু অপরাধ প্রবণ, মানে বিভিন্ন ধরনের অপরাধী ড্রাগ অ্যাডিক্টসদের খোঁজখবর, তারা সেখানে আড্ডা টাড্ডা মারত, সেরকম একটা জায়গা। যেহেতু জায়গাটা খুব নির্জন ছিল আগেই বলেছি, সেখানে একটা পুরনো আমলের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন গনি সাহেব। নিঝুম রাত, রাস্তাঘাটে মানুষজন নেই, ল্যাম্পপোস্টের আলো ছাড়া কোথাও কিচ্ছু চলছে না, কোনো আলো নেই, একেবারেই নিঝুম, একেবারে গা কাটা দেয়, কোনো মানুষ একা সেই রাস্তা দিয়ে যেতে পারবে না। গনি সাহেবের অসম্ভব সাহস ছিল বলে তিনি সেই রাস্তা দিয়ে যাচ্ছেন এবং প্রতি রাতেই তিনি নিয়মিত এই কাজটা করেন। তো সে যাই হোক, রাস্তাটা খুব একটা ভালো না হয়, গনি সাহেব একটু আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিলেন। কিছু দূর গিয়ে হঠাৎ হেডলাইটের আলো তিনি দেখতে পেলেন রাস্তার পাশে একটা মাঠের মতন ছিল, সেখানে অনেকগুলো নারিকেল আর সুপারি গাছ, আর মাঠের আরেকটা পাশে একটা পুকুর। সেই পুকুরের পাড়ের কাছাকাছি কয়েকটা লোক একটা কি যেন করছে, কিছু একটা করছে, তিনি ঠিক বুঝতে পারলেন না। এবং গাছের কারণে, যেহেতু বলেছি সুপারি গাছ এবং নারকেল গাছ ছিল সেই জায়গায়, গাছের কারণে ভালো মতো দেখা যাচ্ছে না, কিন্তু কিছু যে একটা করছে লোকগুলো সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তিনি গাড়িটা আরো আস্তে করে দিলেন এবং আস্তে করে যেতে যেতে গাড়িটা যখন খুব কাছাকাছি গেল এবং লোকগুলো যখন খেয়াল করলো যে একটা জিপ আসছে, এটা দেখেই তারা কেমন যেন একটা ভয় পেয়ে গেল, একেবারে থতমত খেয়ে গেল প্রথমে। গণেশ সাহেব দূর থেকেই দেখতে পেলেন যে ওখানে মোট চারজন রয়েছে, কিন্তু জায়গাটা অন্ধকার থাকায় তাদের চেহারাগুলো তিনি ভালো মতন দেখতে পেলেন। তিনি গাড়ি থামিয়ে ওদের দিকে তাকিয়ে একটা চিৎকার দিলেন, চিৎকার দিয়ে বললেন, তো গাড়ি থেকে নেমে গণেশ সাহেব তাদের ধরার জন্য পেছন পেছন গেলেন, কিন্তু ততক্ষণে ওরা অন্ধকারে গায়েব হয়ে গেছে। তবে এদের মধ্যে সবার পেছনে যে লোকটা ছিল তার চেহারা তিনি অস্পষ্টভাবে কিছুটা দেখতে পেলেন, পুরোপুরি না দেখতে পেলেও কিছুটা তার চেহারাটা দেখা যাচ্ছিল। জায়গাটা অন্ধকার থাকায় ভালোভাবে সম্ভব হয়নি, কিন্তু বাদবাকিদের কিন্তু তিনি চেহারাই দেখতে পাননি। তো কি আর করা, ধরতে না পেরে গণেশ সাহেব এবার দেখতে চাইলেন আসলে তারা চারজন পুকুর পাড়ে ওই অন্ধকার রাতে ওই জায়গায় কি করছিল। হেঁটে হেঁটে তিনি সে জায়গাটা গেলেন, তারপর পকেট থেকে মোবাইল বের করে সেই মোবাইলের আলো ফেললেন ওই জায়গাটার উপরে। দেখলেন ওইখানে একটা বড় বস্তা পড়ে আছে, বস্তার পাশে একটা গর্তের মতো, পাশেই মাটি স্তূপ হয়ে পড়ে আছে, মানে গর্তটা কিছুক্ষণ আগে খোঁড়া হয়েছিল আজ এটা বোঝা যাচ্ছিল, এবং যে কেউ দেখলেই বুঝবে যে ওই বস্তাটা ওই গর্তে চাপা দেওয়ার জন্যই আনা হয়েছে, এবং ওই কারণেই বস্তা চাপা দেওয়ার জন্যই গর্ত করা হয়েছে। গণেশ সাহেব প্রথমে পা দিয়ে বস্তাটা নাড়া দিলেন, কেমন যেন লাগলো তার কাছে, যে একটা কেমন একটা অদ্ভুত একটা ফিলিং হলো তার, ভালো লাগলো না তার বিষয়টা। তারপর মোবাইলটা মুখে ধরে তিনি হাত দিয়ে বস্তার মুখটা খুললেন, আর খোলার সঙ্গে সঙ্গে চমকে উঠলেন, একই সঙ্গে ভয় পেলেন। বস্তার ভেতরে একটা মেয়ের লাশ, খুব বেশি বয়স না, 24-25 মতো বয়স হবে, দেখিয়ে বোঝা যাচ্ছে লাশটা হয়তো বেশি পুরনো হবে না। সেখান থেকে গণেশ সাহেব থানায় ফোন দিলেন, ডিউটি অফিসারকে বললেন কয়েকজনকে নিয়ে তক্ষুনি যেন তারা ওই জায়গায় চলে আসে, তারপর নিজে মোবাইলের আলো দিয়ে জায়গাটা একটু ভালো মতো দেখতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই থানা থেকে আরো একটা গাড়ি নিয়ে কয়েকজন পুলিশ চলে এলো। পুলিশের গাড়ি হর্ন আর তাদের আওয়াজ শুনে আশেপাশের কিছু লোকজনও জড়ো হয়ে গেল। বস্তা থেকে পুলিশ মেয়েটার লাশ বের করল, লাশ দেখে ওই এলাকার দু একজন লোক যারা এসেছিল তারা চমকে গেল। কেন চমকে গেল তারা, কাকে দেখতে পেয়েছিল তারা, যার চেহারা দেখে তারা চমকে গেল?
অদ্ভুত, মানে গা ছমছম করে একটা পরিবেশ, একটা গভীর রাতে একজন পুলিশ অফিসার একটা নির্জন জায়গায় একটা বস্তা পেল এবং সেখান থেকে একটা লাশ বেরিয়ে আসলো, এবং সেটা একটা মেয়ের লাশ প্রতীক। কিন্তু কার লাশ, কে পরিচিত না অপরিচিত সে এলাকার কি না, কিছুই কিন্তু আমরা জানি না।
জানতে হলে সঙ্গে থাকতে হবে,
সঙ্গে থাকতে হবে, এবং ছোট্ট একটা বিরতির পর ফিরে আসতে হবে এবিসি রেডিও 90.2, যেখানে চলছে কুয়াশা, রহস্য ঘেরা এক গল্প চলছে, সেখানে সঙ্গে আছে শারমিন এবং ব্রতি, আর আছো বা আছেন আপনারা এবং তুমি বা তোমরা। আমাদের লিখে পাঠাবার ঠিকানা যেকোনো মোবাইল ফোন থেকে 8920, ফিরে এসে পড়ছি এবং জানতে পারবো ফিরে এসে যে লাশটি আসলে কার ছিল সেটাকে আমরা জানতে পারবো, তার জন্য অপেক্ষা থাকতে হবে।
আরে এইটা তো শম্পা,
দেখি দেখি শোন তো, এইটা তো শম্পা, শরীফের বউ,
শম্পা
শরীফের বউ তো, এটা
শম্পা তো সবাই দেখি এই মেয়েটাকে চেনেন আপনারা, শরীফ কে?
আরে ওই তো বলিম ভিতরে যে হলুদ রঙের বাসা আছে না, ওই বাসায় থাকে শরীফ, এইটা ওর বউ
শরীফ। শরীফ কি করে?
শেয়ারের ব্যবসা করে, টাউন হলের সামনে একটা কাপড়ের দোকান আছে,
দেখি তাকে ডাকেন, সে কই কই এখন?
তারে তো মনে হয় এখন বাসায় পাইবেন না, সে সারা রাত ক্লাবে বসে জুয়া খেলে আর মদ খায়।
কোন ক্লাবে?
ওই যে প্রগতি সবুজ সংঘ, বেশি দূর না, 5 মিনিট লাগে এখান থেকে রিক্সায় গেলে।
শোনো, মানুষের কথা শুনে লাভ নেই, তোমরা এখন যাও গিয়ে দেখো সে বাসায় আছে কিনা, থাকলে এখানে নিয়ে আসো।
চল 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 চল।
তো কথা মতো পুলিশ গেল শরীফের বাসায় তাকে আনতে, গিয়ে দেখলো তাদের পাড়া প্রতিবেশীরা যা বলেছে সেটাই ঠিক, সে বাসায় নেই। ফিরে এসে এসআই সেটাই জানালো গণেশ সাহেবকে।
লোকজন যেটা বলছে সেটাই তো ঠিক মনে হচ্ছে, এক কাজ করো তোমরা দুজন ডেড বডি নিয়ে থানায় যাও, সেখানে এন্ট্রি করে তারপর পোস্টমর্টমের জন্য মেডিকেলে পাঠাও।
জি স্যার।
আর একজন এখানে থাকো, লোকজনকে জিজ্ঞাসাবাদ করে একটু ডিটেলসে জানো, শরীফ বাসায় ফিরলে তাকে খবরটা দিয়ে থানায় নিয়ে আসবে, আর একজন আমার সঙ্গে গাড়িতে চড়ো, ওরা কোন ক্লাবে আছে সেটাই দেখে আসো।
তো কথা মতো শঙ্কর ডেড বডি পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়া হলো, আর গণিশেব জিপ আরেকজন পুলিশ নিয়ে গেলেন ক্লাবের দিকে। ক্লাবটা বেশি দূরে না, জিপি করে যেতে মিনিট দুয়েকের মতন লাগে। তিনি খুব তাড়াতাড়ি পৌঁছে গেলেন ক্লাবে। ক্লাবের বিল্ডিং থেকে একটু দূরে গাড়িটা পার্ক করে গণেশ সাহেব তার সঙ্গে থাকা অন্য পুলিশ কিশারকে বললেন আস্তে আস্তে হেঁটে যাওয়ার জন্য, যাতে তারা শব্দ বা কোনো কিছু টেন না পায়। রাত অনেক হওয়ায় ততক্ষণে প্রায় সব জায়গায় লাইট অফ হয়ে গেছে, তবে ক্লাবের ভিতরে একটা রুমে লাইট জ্বলছে, সেটা দূর থেকে দেখা যাচ্ছিল। তারা দুইজন আগে গিয়ে রুমের একটা জানালার ফাঁক দিয়ে একটু লুকিয়ে উঁকি মেরে দেখে ভেতরে চারজন লোক বসে বসে তাস খেলছে, আর টিভিতে কি একটা যেন হিন্দি গানের চ্যানেল হিন্দি গান চলছে খুব জোরে জোরে। তারা দরজা
দরজা খুলেন,
কি ব্যাপার ভাই এত রাইতে?
পুলিশের কাজের কি দিন রাত আছে? আপনারা এত রাত পর্যন্ত ক্লাবে বৈশাখ কি করেন?
তাস খেলতেছিলাম। কেন ভাই, কোন সমস্যা?
না। আপনাদের মধ্যে শরীফ কে?
আমি। কেন?
যে লোকটা নিজেকে শরীফ বলে পরিচয় দিল তার চেহারাটা কেমন জানি পরিচিত মনে হলো গণি সাহেবের কাছে। তার দেখে মনে হলো আচ্ছা কোথায় যেন দেখেছি লোকটাকে, কিন্তু তিনি কিছুতে মনে করতে পারছিলেন না। তারপর হঠাৎই তিনি ঝাঁপিয়ে উঠলেন, চমকে উঠলেন। তার মনে হলো আরে পুকুর পাড় থেকে বস্তা ফেলে যে চারজন পালিয়ে যাচ্ছিল এবং যাওয়ার সময় শেষ যে লোকটার চেহারা তিনি একটুখানি দেখতে পেয়েছিলেন, শরীফকে তো অনেকটা সেরকম লাগছে। তবে অন্ধকারে থাকায় চেহারাটা ভালো মতন যেহেতু তিনি দেখেননি, তাই তিনি ঠিক নিশ্চিত হতে পারছিলেন না যে আসলে কি এই লোকটা নাকি না। তবে তার মনের মধ্যে কেবলই ঘুরপাক খাচ্ছিল সেই চেহারাটা, এবং এই চেহারাটার সঙ্গে তিনি শরীফের মিল পাচ্ছিল। তবে সেখানেও চারজন ছিল এবং এখানেও চারজন। গণি সাহেবের এখন একটু সন্দেহ হল, তার সন্দেহ হল যে তিনি যেখানে মৃতদেহটা পেলেন সেখানেও চারজন, এখানেও চারজন, তাস খেলছে ব্যাপারটা কি? তাই তিনি এবার নিজেই প্রশ্ন করলেন,
আপনি শরীফ এখানে কতক্ষণ ধরে খেলছেন?
ওই তো সন্ধ্যার পর থেকেই। থেকেই
এর মাঝে কয়বার বাসায় গেছেন?
না তো সন্ধ্যার পর থেকে এখানেই তাস খেলতেছি, আমরা চারজন, অন্য কোথাও যাইনি।
শুধু তাস না তো, মদও খাচ্ছিলেন দেখা যাচ্ছে। এগুলি মদের বোতল না?
জি।
আপনার বউ যে মার্ডার হয়েছে সেটা জানেন?
আমার বউ? আমার বউ তো বাসায়, সে মার্ডার হবে কেন?
খুব ভালো শাসছেন না? আপনারা চারজন ছিলেন না একটু আগে ওই পুকুর পাড়ে? আপনার বইয়ের লাশ বস্তায় ভরে মাঠের চাপা দিচ্ছিলেন?
বুঝি স্যার, কি বলেন এগুলি? আমরা সুন্দর থেকে এখানে বললাম না, আর আমার বউ মার্ডার হয়েছে এটা আপনাদের কে বলল?
কে বলবে আবার, আমি নিজেই তার ডেড বডি মেডিকেলে পাঠালাম। সম্পান আপনার বইয়ের নাম?
হ্যাঁ, কিন্তু এইটা কি শুনাইলেন আপনি?
অ্যাক্টিং করেন না, বেশি অ্যাক্টিং করেন না, অ্যাক্টিং করে কোনো লাভ হবে না। আমার আপনাদের চারজনকেই সন্দেহ হচ্ছে।
কি বলেন এগুলি, আমাকে থানায় নেবেন কেন?
আপাতত মদ খাওয়ার অভিযোগে আপনাদেরকে থানায় নিচ্ছি, তবে ওখানে নিয়ে ডলা দিলেই আসল কথা বের হয়ে আসবে। চলেন।
চারজনকেই পুলিশের গাড়িতে করে থানায় নিয়ে আসা হল। এই ফাঁকে গণেশ সাহেব নিজের বাসায় ফোন করে জানিয়ে দিলেন যে হঠাৎ করে জরুরি কাজে আটকা পড়ে যাওয়ার কারণে তিনি আজ রাতে আর বাসায় ফিরতে পারবেন না। তারপর ওদিকে ফোন করে খোঁজ নিলেন যে লাশ মেডিকেলে পৌঁছেছে কিনা, কারণ লাশটি পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছিল। এরপর আবার যে পুলিশকে শরীফের বাসায় পাহারায় রেখে এসেছিলেন তার সঙ্গে কথা বললেন, তাকে ফোন করলেন তিনি। সে পুলিশ অফিসার জানালো সম্পর্কের ব্যাপারে সে এলাকার লোকজনের সঙ্গে কথা বলেছে, শরীফের বাসায় গিয়েও ইনকোয়ারি করে এসেছে, সেখানে কেউ নেই, বাসা একদম খালি, বাসায় নাকি ওরা স্বামী স্ত্রী ছাড়া আর কেউই থাকত না। সম্পা অসুস্থ ছিল না, সুতরাং বোঝা যাচ্ছে সে অসুস্থ হয়েও মারা যায়নি। প্রতিবেশীদের মধ্যে একজন বলল ওই দিন বিকেলেই সম্পাকে বাসার দরজায় দাঁড়িয়ে ওই এলাকায় একজন টেইলার আছেন, সেই টেইলারের মাস্টারের সঙ্গে কথা বলতে দেখেছে। তো এইসব কিছু জেনে গণি সাহেব যে চারজনকে ধরে এনেছেন তাদের একজন একজন করে জেরা করতে শুরু করে দেন।
তো শরীফ সাহেব আপনি কি করেন?
জি, কাপড়ের ব্যবসা করি। কানহলের সামনে আমার একটা কাপড়ের দোকান আছে, শরীফ ফেব্রিক্স। এছাড়া টুকটাক শেয়ারের ব্যবসাও আছে।
কাপড়ের ব্যবসা কয়দিন ধরে করেন?
এই তো কয়েক বছর হইল।
এর আগে কি করতেন?
আর্মিতে ছিলাম, নন কমিশন অফিসার।
তো সে চাকরি ছাড়লেন?
সরকারি চাকরি, বেতন কম, পোষাইতো না, তাই ছাইড়া দিছি।
বাসায় কে কে থাকে?
আমি আর আমার বউ।
ছেলে মেয়ে নাই?
না, হয় নাই।
বিয়ে করেছেন কয় বছর?
এই তো তিন বছরের মতো।
আপনার বাবা মা ভাই বোন ফ্যামিলির আর সবাই কে কোথায় থাকে?
বাপ তো মারা গেছে অনেক আগে, মা গ্রামে থাকে।
একটা ভাই আছে, সে গৃহস্থালি করে, তার সঙ্গে মা থাকে।
কোন গ্রাম?
ধামতি।
শ্বশুর বাড়ি কোথায়?
এই তো কুমিল্লার দিকে, পুরান চৌধুরী পাড়া।
ও শহরে? তো আপনার শ্বশুর কি করে?
কিছু করে না, উনার একটু মাথায় সমস্যা, অনেক বছর ধরে পাগল টাইপের, ঘরেই থাকে সবসময়, চোখে চোখে রাখতে হয়।
আচ্ছা, আপনার বউয়ের সঙ্গে আপনার রিলেশন কেমন ছিল?
ছিল মোটামুটি।
তার মানে ভালো ছিল
না? মানে মাঝে মাঝে ওরে আমার সন্দেহ হইত।
কেন সন্দেহ হতো?
আমি বাসায় না থাকলে তার কাছে নাকি কে কে আসে, আমি নিজে দেখি নাই কোনোদিন, কিন্তু মানুষের কাছে শুনছি।
মানে আপনার বউয়ের পরকীয়া ছিল?
এইটা বলতে পারবো না, তবে প্রায় তার কাছে এমন সব জিনিস দেখলাম যেগুলি আমি তারে কিনা দেয় নাই।
কিরকম?
এই ধরেন নতুন শাড়ি, গয়না, এইসব।
এগুলো তো সে নিজেও কিনতে পারে না?
হ্যাঁ তা পারে, কিন্তু আমি তো তারে সংসার চালানোর বাইরে আর কোন টাকা পয়সা দেই না। আর ওই যে বললাম না, আমি বাসায় না থাকলে তার কাছে কে যেন আসতো।
তো এই কারণে কি আপনি আপনার বউকে মার্ডার করেছেন?
বুঝি স্যার, সত্যি কইরা কই, সে মারা গেছে এটা আমি আপনার কাছ থেকে শুনলাম। আমি তো এখনো তার লাশই দেখিনি।
তো আপনি আজকে রাতে ক্লাবে ছিলেন, অন্য কোথাও আর যান নাই? মানে পুকুর পাড়ে যারা দেখলাম সেটা আপনি ছিলেন না?
না বুঝি স্যার, সত্যি কথা বলতেছি, আমি সন্ধ্যার পর থেকে অন্য কোথাও যাইনি।
এটা যে সত্য কথা বললেন তার প্রমাণ কি?
বাকি তিনজন জিজ্ঞাসা করেন, তারা তো আমার সঙ্গে তাস খেলছে, আমরা চারজনেই তো একসঙ্গে এসেছিলাম।
গলি সাহেব বুঝলেন যে এইভাবে জেরা করে শরীফের পেট থেকে কিচ্ছু বের করা যাবে না, হয় সে সত্যি কথা বলছে আর নয় সে খুব খাগু ধরনের লোক এবং বড় রকমের ক্রিমিনাল, মিথ্যা কথা বলায় সে অত্যন্ত পাকা। তারপর তিনি বাকি তিনজনকেও একে একে জেরা করলেন, সবারই এক কথা, তারা চারজন সন্ধ্যা থেকে তাস খেলছে, ক্লাবে বসে মদ খাচ্ছে, এর বাইরে তারা আর কিচ্ছুই জানে না। শম্পাকে মার্ডার করা তো দূরের কথা, তবে এদের মধ্যে একজন যার নাম বিল্লাল, তার কাছ থেকে বেশ কিছু তথ্য পেলেন গলি সাহেব। সেটা হচ্ছে শম্পার ফ্যামিলির একটা দুর্নাম আছে ওই এলাকায়, মানে তার বাবা পাগল ছিলেন অনেক আগে থেকেই, ওদিকে শম্পার মা ছিলেন খুবই সুন্দরী দেখতে। তো সে পাগল বাবাকে বাসায় আটকে রেখেই নাকি শম্পার মা বিভিন্ন সময়ে বিভিন্ন পুরুষ মানুষের সঙ্গে সম্পর্ক রাখতেন, এটা জানাজানি হয়ে যাওয়ায় এলাকাতে তার খুব দুর্নাম হয়ে যায়। অনেকে বলে শম্পাও নাকি সেই পাগল বাবার সন্তান নয়, অন্য কারো সন্তান। পরে একসময় মানুষের অপমান সহ্য করতে না পেরে শম্পার মা সুইসাইড করেছিলেন। এরকম একটা ফ্যামিলিতে বিয়ে করতে শরীফকে নাকি অনেকেই মানা করেছিলেন, সবাই বলেছিলেন যে এই পরিবারের অনেক দুর্নাম, এই ফ্যামিলির রেপুটেশন অত্যন্ত খারাপ, তুমি এই পরিবারের মেয়েকে বিয়ে করো না। কিন্তু শরীফ আবার পাগল হয়েছিল শম্পার রূপ দেখে, সে এমনই প্রেমে পড়েছিল শম্পার, সে বলেছিল যে যাই বলুক আমি ওকেই বিয়ে করব। কিন্তু বিয়ের পরে সে আস্তে আস্তে বুঝতে পারে মেয়ের চরিত্র অনেকটা তার মায়েরই মতন, তবে হাতে নাতে কোনোদিন সে কিছুই ধরতে পারেনি। তো এইসব শুনে গণি সাহেব একবার ভাবলেন হয়তো শম্পা আত্মহত্যা করেছে, কিন্তু আত্মহত্যা করলে তো সে নিজেই বাড়িতে মরে থাকার কথা, তার লাশ বস্তায় ভরে মাটি চাপা দিতে যাবে অন্য লোক কেন, চারজন লোকই বা কোত্থেকে আসো সেখানে। এই সমস্ত নানা কিছু ভাবতে ভাবতে সে রাতটা পার করে দিলেন গণি সাহেব, কিছুতেই তার ঘুম আসলো না। তিনি আটক চারজনকে থানায় আটকে রাখার কথা বলে একটু বাসায় গেলেন রেস্ট নেওয়ার জন্য। তারপর সকালবেলা এসে শুনলেন উকিলের মাধ্যমে শরীফ আর তার বাকি তিন বন্ধু জামিন নিয়ে থানা থেকে চলে গেছে। বাহ, যেহেতু খুনের সঙ্গে তাদের জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায় নাই, তাই এখন তাদের বিরুদ্ধে মদ খাওয়ার অভিযোগ ছাড়া পুলিশ আর কোন অভিযোগ দেখাতে পারেনি, তাই তারা বের হয়ে গেছে। মদ খাওয়ার অভিযোগে অভিযোগ ছাড়ার কোন অভিযোগ নেই, তিনজনই মানে জামিনে বের হয়ে গেছে প্রতি। আর গণি সাহেব সারা রাত কি ভেবেছেন যে একটা তার তিনি প্রথম লাশটা দেখতে পেয়েছিলেন এবং তিনি তারপরে সেই শরীফ অর্থাৎ যার স্ত্রী শম্পা, যার লাশ পাওয়া গেছে, প্রমাণ হয়েছে যে লাশটা শম্পারই,
তাকে চিনতে পারে।
হ্যাঁ, এবং তার পারিবারিক একটা যে একটা ঘটনা আছে, ইতিহাস, সেটাও আমরা শুনলাম যে তার খুব একটা ভালো ওয়েল রিপোর্টেড ফ্যামিলি থেকে সে আসেনি, তার মা আত্মহত্যা করেছিল। তুমি এতক্ষণ যে শুনলে ঘটনাটা, কি অবস্থা তোমার বলো?
আমার প্রথম প্রশ্ন যেটা, মানে সবার আগে যে খটকাটা আমার লাগে, যে গর্ত করার সময় তো আওয়াজ হবে, তখন এলাকার মানুষজন কিছুই টের পেল না?
আসলে তোমাকে আমি প্রথম শুরুতেই বলেছি যে একে তো হচ্ছে আমাদের ঢাকা শহরের মধ্যে হলো একটা কথা ছিল, এটা তো নরসিংদী মোটামুটি কুমিল্লার একটা যা ঢাকা থেকে বেশিক্ষণ লাগে না, দু ঘন্টার মতনও লাগে না যদি ট্রাফিক জ্যাম না থাকে যেতে। যাই খুব নির্জন তো গ্রামের কোন এলাকা বা নসিন্দী না, দুঃখিত আমি আগের গল্পে চলে গেছি, কুমিল্লার একটা কোন খুবই নিরিবিলি একটা জায়গা পুকুর পাড়ে, যেখানে তো যে সময় তিনি গেছেন গুলি সাহেব অত রাতে নিরিবিলি একটা জায়গা, সে সময় তো কেউ যেত না। আমারও এই প্রশ্নটা যে সেখানে যে লাশটা ফেলে দিয়ে আসলো কখন, সেটা কিভাবে করলো। এবং একটা কথা তোমাকে এখানে বলে রাখছি, গণি সাহেব কখন গেছেন সেই সময়টা আমরা সঠিক জানি না, তিনি সাধারণত মাঝরাতের দিকে বের হয়ে যেতেন।
আর ঢাকার বাইরে মানে শহরের বাইরে তো রাতটা একটু তাড়াতাড়ি হয়েছে,
হ্যাঁ আটটার মধ্যে, আটটা নটার মধ্যেই কিন্তু একেবারে নিঝুম রাত,
সেটা
আমাদের শহরের মতন এত রাত জেগে এখানে থাকে না।
এমন হতে পারে না যে শম্পার পরিবারে তো একটা সোশ্যাল টেন্ডেন্সি
সেটা ছিল, কিন্তু আরেকটা যেটা কথা তোমাকে আমি বলছিলাম যে তুমি যে বলছিলে যে এখানে লাশ ফেললো খোঁড়ার শব্দ পাওয়া গেল না, কিছু গেল না, লাশটা কিন্তু খুব বেশি আগের না, সুতরাং ধরে নেওয়া যেতে পারছি কিছুক্ষণ আগেই হয়তো তাকে খুন করা হয়েছে, খুন করার পরেই জায়গাটা খোঁড়া হয়েছে, হয়তো সেই মুহূর্তে গণি সাহেব গেছেন এবং তখন হয়তো সেখানে লোকজনও ছিল না। যেটা তুমি বলছিলে যে ঢাকা শহরের বাইরে খুব তাড়াতাড়ি কিন্তু রাত হয়ে যায়,
নির্জন হয়ে
যায়। আরেকটা কি জানো
প্রশ্ন, হ্যাঁ যেটা মানে খুনই যে হয়েছে মেয়েটা যে খুন হয়েছে শম্পা, যেটা আশেপাশের লোকজন তাকে রিকগনাইজ করলো যে সেটা হচ্ছে শম্পা শরীফের স্ত্রী, তো সে যে খুন হয়েছে এমনও তো হতে পারে যে সে তার হাজবেন্ডের সন্দেহে অতিষ্ঠ হয়ে নিজে আত্মহত্যা করে ফেলেছে
হতে পারে, কারণ যেহেতু তার একটা প্রিভিয়াস ঘটনা আমরা শুনেছি যে তার মা এরকম অপমানের জ্বালা সহ্য করতে না পারে আত্মহত্যা করেছিল।
একটা ব্যাপার হচ্ছে যে তার জন্ম পরিচয় নিয়েও কিন্তু একটা
সন্দেহ আছে, তো সেটাও তার জন্য একটা অপমানজনক ব্যাপার। আসলে যতক্ষণ পর্যন্ত না পোস্টমর্টমের রিপোর্টটা আমরা জানছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বুঝতে পারছি না যে বিষয়টা কি হবে। তো পোস্টমর্টমের রিপোর্ট জানবার আগে আমরা একটুখানি, তুমি একটুখানি SMS পড়ো আর আমি একটুখানি দেখি ফেসবুকের ফ্যান পেজে কি কি এসছে। একজন লিখেছেন, তার নাম হচ্ছে মিলন কুমার দীপ, লিখেছে আপু কুয়াশা ইজ দ্য বেস্ট প্রোগ্রাম ইন বাংলাদেশ। অনেক ধন্যবাদ, একেবারে দেড়টা প্রোগ্রাম শুনে আপনি এই কথা লিখে ফেলেছেন, এটা আমাদের জন্য আমরা অত্যন্ত খুশি হয়েছি এবং ধন্যবাদ। আরো আরো কুয়াশা বেশ কিছুদিন চলবে আপনার সঙ্গে থাকলে, আরো অনেক অনেক কুয়াশার রহস্য, কুয়াশার রহস্য ভেদ হবে জানতে পারবেন। হ্যাঁ
আমার একদম মনের কথা অপু বলে দিয়েছে যে তুমি কথা বন্ধু না হয় ডিটেকটিভ হলে খুব ভালো হতো, তোমার ভেতরে একটা পুলিশ পুলিশ ভাব
আছে। তোমাকে বলেছে বলে অবশ্যই, এটাতে আমি এটা খুব মানে মানে আমি কমপ্লিমেন্ট হিসেবে নিচ্ছি এই জন্য, কারণ আমার খুব ছোটবেলা থেকে শখ ছিল যে আমি বড় হয়ে প্রাইভেট ইনভেস্টিগেটর হব, কারণ আমার ভীষণ প্রিয় চরিত্র ছিল ফেলুদা, টিন টিন, তারপরে মিস মার্পল, আরকুল পোয়ারো, এগুলো পড়ে পড়ে আমি বড় হয়েছি। আমার পরিবারের যদি কেউ শুনে থাকে, তারা যদি জানে যে আমি শোটা করছি, তারা জানবে যে কত আগ্রহ এবং ভালোবাসা নিয়ে আমি আজ শোটা করছি।
তোমার নাম এজেন্ট স্ক্যালি দিয়ে দিয়েছে অপু, আর এজেন্ট মোল্ডার কোথায় সেটা জানতে চায়। আমি কি এজেন্ট মোল্ডার হতে পারি?
হ্যাঁ হতে পারো, সেটা পরে দেখা যাবে। তো যাই হোক, মিসেস জেসিকা ফ্লেচার বলে ফ্লেচার বললাম, বেশি খুশি হতাম মার্ডার শিরোটার, আমার অসম্ভব প্রিয় একটা টিভি সিরিজ। যাই হোক সে কথা যাচ্ছি না, আমরা বন্ধুরা কি লিখে পাঠাচ্ছি সেটা পড়ছি। আমি কুয়াশার নিউ ফ্রেন্ড অ্যান্ড তোমার ও তোমারও, তাই আমার নামটা তোমার মুখে শুনতে চাই প্লিজ, প্রিন্স জাহাঙ্গীর খান, অনেক ধন্যবাদ। আচ্ছা আর লিখেছে সুইট আপি, এত বিরতি দাও কেন, একটু বিরতি না দিলে পুরো গল্পটা যদি একটা না আমরা বলে যাই তাহলে তার কোন সাসপেন্স থাকবে না, আমরা সাসপেন্সটাকে ধরে রাখতে চাই।
মতামত তো এক এক রকম, আরেকজন বলছে যে আমরা সাথে সাথে যদি উত্তর দিয়ে দেই তার তো তরই সহ্য হচ্ছে না যে কিভাবে সে শেষ পর্যন্ত শুনবে, আমরা যেন প্রশ্নের
উত্তর মাঝে মাঝে থাকতেই হবে, আমরা কিছুই বলতে চাচ্ছি না, আমরা ছোট ছোট হিন দিচ্ছি। সবচেয়ে বড় কথা আমার পাশে যে বসে আছে প্রতি, প্রতি কিন্তু কিছুই জানে না, সুতরাং আমি যেহেতু গল্পটা বলেছি, আমি যেহেতু গল্পটা জানি, আমি একদম শেষ পর্যন্ত আমি এমন ভাব ধরেই থাকবো যে আমি কিছুই জানি না,
চুপ থাকো,
কুয়াশার রহস্য আস্তে আস্তে ভেদ করতে হবে। আমি আরো ইয়ে পড়ছি, অসম অনুষ্ঠান লিখেছে রাজন ইসলাম, আর আপু এত অ্যাড দিলে ঘটনাটা ইন্টারেস্ট লাগে না। আজকে কিন্তু বিজ্ঞাপন কমিটি কিন্তু ভুল হলো বলাটা বোধ হয়, তো মাঝখানে একটু বিরতি, একটু খবরের, আমাদের খবরের তো বিরতিতে যেতেই হবে, কিন্তু আমি জানি যে আমরা যতই খবরের বিরতিতে যাই প্রতি বা যতই আমরা বিরতি নিই, যারা আজকে এই গল্পটা শুনছে তাদেরকে আটকে থাকতেই হবে, ফিরে আসতে হবে, শেষ দেখা পর্যন্ত, শেষ ঘটনাটা কি হয়।
এই গল্পটা আমার মনে হচ্ছে যে এতক্ষণ পর্যন্ত আমি যতদূর শুনলাম, আমার তো বিরতিটার সময় আরো উত্তেজনা বেড়ে যাচ্ছে, আমার গেস নানা রকমের প্রশ্ন মধ্যে ঘোরাঘুরি করছে।
আমার উত্তেজনা একটু প্রশমিত করতে হবে, কারণ বেশ কিছু SMS আমাকে পড়তে হচ্ছে। সেটা হচ্ছে নিউ বরিশাল, মানুষের নাম নিউ বরিশাল হয়, আচ্ছা, লিখেছে আর জি শারমিনকে, ABC রেডিওতে এইরকম একটা ভালো প্রোগ্রাম শুরু করার জন্য তোমাদেরকে অনেক থ্যাংকস, আজকের প্রোগ্রামটা অনেক ভালো লাগছে আপু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, পুরো কুয়াশা টিমকে ধন্যবাদ দিতে হবে, আর অনেক ধন্যবাদ যে আমরা সার্থক হতে পেরেছি কিছুটা হলো। আচ্ছা, আর সোহেল খান লিখেছে কুয়াশা আমার খুব ভালো লাগছে এরকম প্রোগ্রাম করার জন্য, আবার রেডিওকে শুভেচ্ছা, অ্যান্ড ব্রতি তোমাকে আমার খুব ভালো লাগে, তোমার ভয়েসটা অনেক সুন্দর।
ধন্যবাদ, ধন্যবাদ।
আচ্ছা, আর মাহমুদ সোহাগ লিখেছেন ওয়াও, আজ প্রথম শুনছি কুয়াশা, সাউন্ড এফেক্ট দারুণ, ক্যারি অন আমাদের শব্দ বিভাগে যারা আছেন, বিশেষ করে খালেদ ভাইকে ধন্যবাদ দিতে হবে, পুরো ABC টিম, পুরো ABC টিম, এই এই কাজের পেছনে পুরো ABC টিমের কন্ট্রিবিউশন অনেক, আমার আমি একা না, সবাই সঙ্গে আছে, আমরা সবাই মিলে এই অনুষ্ঠানটা করেছি।
আর তুমি যে বলছিলে রুমের বাতি নিভিয়ে শুনতে আমাদের বন্ধুরা অত্যন্ত বাধ্য বন্ধুর মতো,
এবং এত রাতে এরকম গল্প শুনতে কেমন লাগছে সেটা আমি প্রতীকে দেখেই বুঝতে পারছি। তো যাই হোক, আরো SMS পড়ছি, SMS মানে মেসেজ পাঠিয়েছেন যারা। সোহেল খান লিখেছেন আপু সাউন্ডটা এমন যে মনে হয় ভূতের কাহিনী, এটা কি চেঞ্জ করা যাবে? এখানে তো মজা, এখানে চেঞ্জ করে তো ভয় লাগবে না, আমরা তো চাচ্ছি তোমরা ভয় পাও বা আপনারা ভয় পান। কুয়াশা ঘিরে, এই কুয়াশা ঘেরা এই ঘটনা, এই ঘটনাগুলো খুব নাইস। আচ্ছা, হাই শারমিন আপু, আমি তোমার নতুন ফ্রেন্ড, সো আমার নামটা আমি এত তোমার মুখ থেকে শুনতে চাই, উত্তম আকাশ বলে দিলাম, আর জানতে চাই যে খুনি আসাদের কি, আচ্ছা সেটা তো বলেই দিয়েছি একটু আগে, এটা আর এখন প্রশ্ন করে কোনো লাভ নেই, এখন যে গল্পটা চলছে, এখন যে কুয়াশাবৃত ঘটনা সেটা শোনো, সেটার কোনো প্রশ্ন থাকলে করতে পারো আমাকে। আচ্ছা, কুয়াশার পড়া, কুয়াশা পড়ে তোমাকে জানাই, কুয়াশা পড়া তোমাকে জানাই শুভেচ্ছা। আচ্ছা, আমি আপনাদের শুনছি মধ্যপ্রাচ্য কুয়েত থেকে, আপনাদের দীর্ঘায়ু কামনা করছি, কুয়েত থেকে জানাচ্ছি, তার নাম হচ্ছে বাসেদ রহমান, অনেক ধন্যবাদ এত দূর থেকে আপনি শুনছেন। আরেকজন কুয়াশা টিমকে ধন্যবাদ জানিয়েছে, হাই শারমিন আপু আমি তোমাদের নতুন বন্ধু, আর উনি আসাদের কথা জানতে চেয়েছেন, মেনি মেনি থ্যাংকস ফর ইয়োর নাইস প্রোগ্রাম অ্যান্ড থ্যাংকস ইয়োর নাইস টিম। অবশ্যই আমাকে শুধু একলা ধন্যবাদ দিলে চলবে না, আমার পুরো টিমকে ধন্যবাদ দিতে হবে, পুরো টিম মানে পুরো ABC। আচ্ছা, তাড়াতাড়ি শুরু করো লিখে পাঠিয়েছে নিউ বরিশাল, শুরু করবো, আরেকটি অপেক্ষা, আরেকটি অপেক্ষা থাকতে হবে, সাসপেন্স একেবারে চূড়ান্তে নিয়ে তারপরে শুরু করব। হাই শারমিন আপু, এটা লিখেছেন উত্তম আকাশ, আচ্ছা এটা পড়েছি, অ্যাড শুনতে চাও না, কোনো অ্যাড তেমন নেই, কোনো অসুবিধা নেই, শুনতে কোনো সমস্যা হবে না, শুধু আমার আর ব্রতির কিছু কথা শুনতে হবে, কারণ তোমরা লিখে পাঠিয়েছো, আমাদের তো সেটা পড়তে হবে, উপায় নেই। আচ্ছা হ্যাঁ, আমি একটু শেষ করে ব্রতি, তারপরে আপু ভূতের গল্প যেহেতু আনার পরিকল্পনা আছে, তাহলে যদি জলদি ভূতের এপিসোড, সেটা কোনটা আগে আনবো কোনটা পরে আনবো সেটা পরে, এখন আমরা কিছুই বলবো না,
প্রতিটা পর্বই শুনতে
অপেক্ষা অপেক্ষা থাকতে হবে, আমরা কখনোই কিছু জানাবো না কি আসছে,
এবং আমি নিজেও জানি না। আর আমাদের সাউথ আফ্রিকা থেকে নিয়মিত বন্ধু চঞ্চল, সে ভেবেছিল প্রথমে ভূতের গল্প হবে, এখন দেখছে সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা নয়, আমরা সবকিছু মিলিয়েই করব, যেসব জায়গায় রহস্য আছে সেসব জায়গায় কুয়াশা থাকবে,
সে বেস্ট অফ লাক জানিয়েছে কুয়াশাকে, অনেক ধন্যবাদ চঞ্চল তোমাকে এত দূর থেকে লিখে পাঠিয়েছ।
আর বড় প্রশ্ন হচ্ছে গত মানে আমরা কি পর্বগুলো ডাউনলোড করতে পারব?
হ্যাঁ হ্যাঁ, এটা আমাকে একজন ডাউনলোড লিঙ্কটা জানতে চেয়েছে, কামরুল হাসান তার নাম, অবশ্যই দু একদিনের মধ্যে থেকে, আমার মনে হয় আগামীকালকে থেকে ডাউনলোড করতে পারবে, আমাদের ABC রেডিও BD.FM এ যে সংগ্রহশালা আর্কাইভ আছে সেখানে গিয়ে কুয়াশা দিয়ে সার্চ দিয়ে ডাউনলোড করতে পারবে। আর
প্রশ্ন ছিল যে সবাই কেন চমকে উঠল মেয়েটির লাশ দেখে, তো আমাদের এক বন্ধু জানিয়েছে সে হয়তো এলাকার খুব নাম করা মেয়ে ছিল, এই কারণে তাকে দেখে সবাই চমকে উঠেছে। আর প্রশ্ন হচ্ছে গণি সাহেবের কাছে কি কোনো অস্ত্র থাকতো যখন উনি রাস্তাঘাটে ঘুরে বেড়াতেন রাতের বেলা?
তিনি যেহেতু পুলিশের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা, এবং তিনি যখন ইনভেস্টিগেশনে যেতেন এবং রাত্রেবেলা যেহেতু উনি গভীর রাতে বের হতেন, এটাও কিন্তু নিরাপত্তার কারণেও, আর তাছাড়া তার তো লাইসেন্সড গান তো কাজ করেই হচ্ছে পুলিশের চাকরি করেন, তো এটাও কিন্তু তার একটা পার্ট অব দ্য জব ছিল। সে রাতে ঘুরে ঘুরে পুরো শহরটা টহল দিয়ে দেখতো যে কোথাও কোনো অঘটন ঘটছে কিনা, এবং সেদিন তিনি বেরিয়েছেন বলে কিন্তু এই লাশটি পেয়েছিলেন। তিনি যদি না বের হতেন হয়তো বা তারা চাপা দিয়ে ফেলত যারা প্রকৃত খুনি, এবং তারা হয়তো গা ঢাকা দিয়ে বেরিয়ে যেত, কোনদিন তারা ধরাও পড়তো না, তাই না?
সেটাই। আর অনেকেই বলছে যে আমাদের পুলিশ বিভাগে গণি সাহেবের মতো এরকম মানুষজন আরো বেশি দরকার, যারা
অবশ্যই, আমরা শাহাবুদ্দিন সাহেবের কথা একটু বলেছেন, অবশ্যই দরকার এবং অবশ্যই আছে। আর লিখেছে আপু যদি তুমি কাউ, আচ্ছা এটা তো ভালোবাসার কথা হয়ে গেল। আচ্ছা কুয়াশা সম্পর্কে ঠিক আছে, ব্রতি আর কোন এসএমএস থাকলে তুমি পড়তে পারো।
অনেকের ধারণা হচ্ছে মৃতদেহটি ছিল গণি সাহেবের মেয়ের, মোবিন বলছি কিশোরগঞ্জ থেকে, মাহফুজ নারায়ণগঞ্জ থেকে, এখন পর্যন্ত আমরা সেরকম কোন লক্ষণ দেখতে পাচ্ছি না।
না এটা তো আমরা কেউ জানি না, কারণ আমরা শুধু জানতে পেরেছি যে মেয়েটির নাম, যে মেয়েটির লাশ পাওয়া গেছে তার নাম শম্পা এবং তার স্বামীর নাম শরীফ, যে কিনা প্রতি রাতেই যেটা আমরা বুঝতে পারলাম ক্লাবে বসে মদ খায় এবং তাস খেলে। তো আমরা এখন পর্যন্ত কোন রহস্যের কুল কিনারা করতে পারিনি, আমরা বলতেও পারবো না। সুতরাং আরো আরো এস এম এস আছে নাকি দেখো, আরো কে কি পাঠিয়েছে, অনেকগুলো এস এম এস দেখতে পাচ্ছি।
শুরু হওয়ার সময় যে চিৎকার শোনা যায় ওটা কি বদলানো যায় কিনা বলছিল শারমিন ধানমন্ডি থেকে, ভীষণ ভয় লাগে।
এটা আরো কয়েকজন বলছে ভয় লাগাবার জন্য, এটা তো ভয় পাওয়ার জন্য। আর তোমরা সবাই ধরে নিয়েছো যে ভূতের ভয় বলেই চিৎকার, না অনেক, একটা মানুষকে যদি খুন করে মেরে ফেলে বা খুন করে মারলো না বা ভূত না, আমি বা ব্রতি এখন যদি একটা হঠাৎ কিছু চোখের সামনে দেখি সেরকম চিৎকার আমার গলা দিয়ে ব্রতির গলা দিয়ে বেরোতে পারে, এবং তুমি যে লিখেছো তোমার গলা দিয়ে বেরোতে পারে।
সেটাই,
সেটা খুব বাস্তব একটা বিষয়, বাস্তব জিনিস।
আমাদের এই আয়োজনটা প্রতি সপ্তাহে নিয়মিত হবে কিনা জানতে চায় মোহাম্মদ শরীফুল ইসলাম মানিকগঞ্জ থেকে।
হ্যাঁ প্রতি সপ্তাহে নিয়মিত হচ্ছে, এবং এই গল্প বলবো আমি প্রতি সপ্তাহে, হয়তো প্রতি আয়োজনে আমি স্টুডিওতে থাকবো না, ব্রতি সবসময় থাকবে, ব্রতি সবকিছুর উত্তর দেবে। আজকে আমি আছি যেহেতু মাত্র গত সপ্তাহে শুরু হয়েছে।
আমি, তুমি কি নিয়মিত থাকতে পারো? আমার না ভয় লাগে।
আমি চেষ্টা করবো নিশ্চয়ই থাকতে। তো অনেক সময় দেখা যাবে যে গল্প এমন টান টান উত্তেজনা থাকবে, ব্রতিও হয়তো ভয়ে চুপসে যাবে, কোনো কথা বলবে না, তোমাদের গল্প শুনিয়ে ব্রতিও চলে যাবে, সেরকমও হতে পারে। কি হবে কি হতে পারে সেটা অন্য আয়োজনে সব বলি, কিন্তু কুয়াশায় আমরা সবসময় একটা কুয়াশা ঘেরা অবস্থায় থাকতে চাই, রাখতে চাই সবাইকে। কখন শেষ হয় আপনাদের কুয়াশা? রাত দুটো পর্যন্ত তো চলবেই। বর্ণ লিখেছে আমার খুব ভয় লাগছে কিন্তু শুনতে ভালো লাগছে, এটাই তো মজা, যে ভয়ও লাগছে আবার শুনতেও মজা। এইদিকে ভয় পাচ্ছে শুনবো না, ওই যে আমরা ছোটবেলার সময় ভয়ের ছবি দেখলাম চোখ বন্ধ করে ফাঁক দিয়ে আবার দেখতাম যে কি হচ্ছে, যেন চোখটা বন্ধ করে রাখলে ফাঁক দিয়ে দেখলে মানে কিছু একটা হবে না, সেরকম একটা বিষয় ছিল,
ভয়টা কম লাগবে।
আমি জাকারিয়া ফ্রম শনি রাখলে আপু খুব ভালো লাগছে তবে ননস্টপ শুনতে চাই। ননস্টপ শুনতে হলে তাহলে জাকারিয়া মজা চলে যাবে। এই যে তোমাদেরকে আটকে যাচ্ছি এটা কিন্তু একটা অন্যরকম বিষয়, একটু অপেক্ষায় থাকো। আমরা যখন কোন খুনের রহস্য আস্তে আস্তে যখন পত্রিকায় পড়ি বা উদ্ঘাটিত হয়, আস্তে আস্তে যখন আমরা ক্রমশ জানতে পারি একটা একটা করে, সেটাকে একদিনে সম্ভব, একটা ইনভেস্টিগেশন যখন হয় কোনো মার্ডার নিয়ে বলো বা কোনো রহস্যের ঘটনা নিয়ে বলো, অনেক ধরনের, শুধু খুন নিয়ে যে রহস্য হবে তা কিন্তু না, জীবনটাই কিন্তু রহস্য ঘেরা। অ্যামাজনের জঙ্গলেও যদি যাও আমরা বলবো যে সেখানে তো প্রচুর রহস্যের বিষয় আছে,
আবার আমাদের ঢাকা শহরে দিনে দুপুরে কত রহস্য।
তো সেটা জানতে গেলে কি তুমি একদম চট করে সেটা কুলকিনারা পেয়ে যাবে বা একদম কনক্লুশন আসা যায়? তার জন্য অপেক্ষা করতে হয়, ঠিক তেমনি আস্তে আস্তে। একটা রহস্য উপন্যাস যখন আমরা পড়ি প্রতিটা পাতায় পাতায় এর পরের পাতা কি আছে, এর পরের পাতা কি আছে, ঠিক তাই, ঠিক তাই, কুয়াশাও ঠিক তাই, ঠিক তাই, সেরকম একটা আয়োজন, সেভাবেই আস্তে আস্তে যাতে হবে। চট করে শেষ করে দিলে তো আমরা একটাই পারলে এক্ষুনি শেষ করে আমরা চলে যাই যদি বলো বন্ধ করে,
কিন্তু এরকম একটা মানে আয়োজন, এরকম ইনভেস্টিগেশন এবং পার্ট বাই পার্ট আমরা এগুচ্ছি, তো এই আয়োজনটা আমাদের মানে কোন নিরাপত্তা ঘটিত ব্যাপার স্যাপার নিয়ে আমাদের অনেক বন্ধু চিন্তিত, আমাদের খুদে বার্তা পাঠিয়েছে যে আমাদের কোন অসুবিধা হবে না। তো
আসলে পুরো জীবনটাই তো একটা কি বলবো আনসার্টিনিটি থাকে মানুষের জীবনে, এক মিনিটের নাই ভরসা একটা কথা আছে, যেই আমি কথা বলছি তো দেখলে কালকে শারমিনার আসলেই না, চিরবিদায় নিয়েছে, কেউ বলতে পারে না যে নেক্সট কি আছে।
তার জন্য কি আমরা থেমে যাব?
না, তার জন্য মোটেই থামবো না, এবং আমরা খুব নির্ভীক, তোমাদের ভয় দেখাচ্ছি ঠিকই কিন্তু আমরা কিন্তু মোটেই ভীত নই, ভীত নই বলেই কুয়াশার মতন এরকম একটা আয়োজন নিয়ে তোমাদের সঙ্গে আছি। আমি শারমিন,
আর আমি ব্রতি।
আর শুনছি এবিসি রেডিও 89.2। আর হাই, আপনাদের শোটা শুনে আমার কাছে জমে থাকা অনেক রহস্যের কথা বলতে ইচ্ছে করছে। থ্যাংকস মুসা। আপনি বলতে পারেন, জানাতে পারেন, আমাদেরকে লিখে পাঠাতে পারেন। আর জুবায়ের খান উত্তরা থেকে লিখেছে, আশা করি আজকের গল্প শোনার পর ভয়ে অবস্থা খারাপ হবে। সেটা নির্ভর করছে আপনি কতটা সাহসী বা কতটা ভীতু সেটার উপর। আচ্ছা, আমি জাকারিয়া ফ্রম শনি রাখরা, আপু খুব ভালো লাগছে, পড়েছি একটু আগে, থ্যাংকস ফর অল কুয়াশা টিম, এমন একটি ইম্পসিবল প্রোগ্রাম করার জন্য, চালিয়ে যাও। আমি শামীম আছি তোমাদের সাথে, অনেক ধন্যবাদ শামীম। আর শহীদ মাহমুদ লিখেছে লালবাগ থেকে, চমকে ওঠার কারণ হল মেয়েটি সে এলাকার খুব ভালো মেয়ে ছিল, হতে পারে, নিশ্চয়ই ভালো মেয়ে ছিল। আর শামীম রিয়াদ লিখেছে, কিন্তু আমরা কিছুই জানি না, ভালো মন্দ কিছুই জানি না, সেটা আমরা সব শেষে জানতে পারবো। শামীম রিয়াদ লিখেছে কিশোরগঞ্জ থেকে, সত্যি আজকের গল্পটা খুব রহস্যময়, এইসব গল্প শুনে আমরা জানতে পারি আমাদের সমাজে ঘটে যাওয়া লোমহর্ষক কাহিনী প্রচুর আছে, এমন কিছু লোমহর্ষক কাহিনী আছে যা কোনোদিন কারোর দৃষ্টিগোচর হয়নি। তো ঠিক আছে, আমরা আবার চলে যাব ছোট্ট একটা বিরতির পর, ছোট্ট একটা বিরতির পর আমরা আবার কুয়াশার গল্পে চলে যাচ্ছি। আমরা
সরাসরি গল্পে চলে যাচ্ছি,
তো সঙ্গেই থাকুন। আর লিখে পাঠাবার ঠিকানা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে, যেকোনো মোবাইল ফোন থেকে 89209 নাম্বারে পাঠাতে হবে। আর এবিসি রেডিও BD.FM এ লগ ইন করে শুনছেন, যেখানে সেখানেও SMS পাঠাতে পারেন, দেশ বিদেশে যে যেখানে বসে শুনছেন। আর এবিসি রেডিও FM এর 9.2 ফ্যান পেজ আছে, আর যে শর্মিনের ফ্যান পেজ আছে সেখানেও লেখা পাঠানো যেতে পারে, সেখান থেকে শোনানো হবে। সঙ্গে আছি শর্মিন এবং ব্রতি, আর চলছে কুয়াশা। এবিসি রেডিও 89.2 এর সঙ্গেই থাকুন।
শুনবে প্রেম লোক এবিসি রেডিওতে, সঙ্গে থাকবে লাভ সিক বিপি
আর কথা বন্ধু স্থানে
শারমিন, IMI বিপি,
বিপি মানে বিশ্বপ্রেমী।
চুপ, কথা হবে শনিবার রাত 11টার খবরের পর
শুধুই এবিসি রেডিওতে।
তবে গণি সাহেব এত সহজে হাল ছাড়ার লোক নন, তিনি আবারও এসআই নিয়ে গেলেন শরীফ সাহেবের বাসায় তল্লাশি করার জন্য। গিয়ে দেখলেন যে শরীফ বাসায় আছে, আবার পুলিশ দেখে সে কিছুটা রেগেও গেল, ভীষণ রেগে গেল, কিছুটা না। তবে গণি সাহেব যখন তাকে বললেন যে খুনের তদন্তে বাধা দিলে তাকে আবার কিন্তু গ্রেফতার করা হতে পারে, তখন সে ভয় পেয়ে আর কিছু বলল না। একটা জিনিস খেয়াল করলেন গণি সাহেব, হঠাৎ করে একজন মানুষের বউ মরে গেল, তার যেরকম মন খারাপ থাকার কথা, যেরকম কান্নাকাটি করার কথা, সেরকম তিনি কিছুই দেখলেন না শরীফের মধ্যে। তার মনও খারাপ নেই, কোনো কান্নাকাটিও করছে না। আগের দিন যদিও জেরা করার সময় সে একটু কান্নাকাটি করেছিল, কিন্তু এখন সে একেবারেই স্বাভাবিক। এই জিনিসটা না খুব খটকা লাগলো গণি সাহেবের মধ্যে। এদিকে পুরো বাসা ভালো মতো তল্লাশি করেও সন্দেহজনক কিছুই পাওয়া গেল না। বাধ্য হয়ে গণি সাহেব অর্ডার দিলেন যে ওই টেইলার মাস্টারকে থানায় নিয়ে আসার জন্য, যার সঙ্গে একজন পাড়ার লোক শম্পাকে তার মৃত্যুর আগের দিন বিকেলবেলা কথা বলতে দেখেছিল। তো সেই টেইলার মাস্টার বিল্লাল থানায় আসলো। তো টেইলার মাস্টারের সঙ্গে কি বলল পুলিশ শুনবো এখন সেটা।
তো বিল্লাল, তোমার সঙ্গে শম্পার শেষ কখন কথা হয়?
স্যার, কাল বিয়ালে আপায় ফোন করে যাইতে বলেছিল।
কে যেতে বলেছিল?
আফাই উনি কিছু কাপড় সেলাইব আমার দিয়া মাপ দিতে কইছিল, নতুন জামা বানাইব তো।
তুমি মাপ নিয়ে চলে এসেছো?
হ্যাঁ স্যার।
আর কোনো কথা হয়নি তোমাদের? চুপ কেন?
না মানে আফাই কইছিল যে শরীফ ভাই যদি শিখায় তো নতুন জামা বানাইতে দিতে, তাইলে যেন আমি স্বীকার না করি, তো এই পুরান জামা গুলাই ফিটিং করে দিতে কইছিল।
কেন
এটা তো জানি না স্যার, তবে আপাই এত জামা কাপড় বানানো শরীফ ভাই পছন্দ করত না।
ঠিক আছে তুমি যাও।
জি স্যার।
আর আর শোনো, এর মধ্যে যদি এ সম্পর্কে নতুন কিছু জানতে পারো তাহলে অবশ্যই আমাকে বলবা, ঠিক আছে?
জি স্যার, বোঝা গেছে।
ঠিক আছে যাও।
সবার সঙ্গে কথা বলে গণেশ সাহেব বেশ চিন্তায় পড়ে গেলেন। এই পর্যন্ত যা বুঝলেন তাতে সব রকম সন্দেহ যাচ্ছে শম্পার স্বামী শরীফের উপরেই, কিন্তু সেই যে খুনটা করেছে তো সরাসরি কোনো প্রমাণও পাওয়া যাচ্ছে না। ওদিকে আবার ঘটনার সময় সে ক্লাবেও ছিল, তাস খেলছিল, সে বিষয়ে এবং তার সাক্ষীও আছে, তার বাকি তিনজন বন্ধু বলছে যে তারা একসঙ্গে তাস খেলছিল, সুতরাং সাক্ষীও আছে। এখন ঘটনার দিন পুকুর পাড়ে গণেশ সাহেব যে চারজনকে দেখেছিলেন পালিয়ে যেতে, সেটা যদি এই চারজনই হয় তাহলে সেটা তিনি কিভাবে প্রমাণ করবেন? ঠিক এই সময় তার এক সেপাই এসে বললেন যে শম্পার পোস্টমর্টমের রিপোর্ট পাওয়া গেছে। রিপোর্টটা দেখে গণেশ সাহেবের কি যেন একটা সন্দেহ হল। তিনি সঙ্গে সঙ্গে ফোন দিলেন যিনি পোস্টমর্টম করেছিলেন সেই ডাক্তারকে।
হ্যালো, ডক্টর আলম বলছেন?
জি বলছি।
ডাক্তার সাহেব, আমি আব্দুল গনি বলছিলাম, কুমিল্লা সদর থানার ওসি।
জি ওসি সাহেব, বলুন।
ডাক্তার সাহেব, একটা বিষয় জানার জন্য আপনাকে ফোন দিলাম, সেটা হচ্ছে ডেড বডি পোস্টমর্টম বোধহয় গিয়েছিল আপনার কাছে একটা মেয়ের।
ও হ্যাঁ হ্যাঁ, আমি তো রিপোর্ট পাঠিয়ে দিয়েছি।
হ্যাঁ সেটা পেয়েছি, অবশ্য সবকিছু ছিল ওখানে ডাক্তারি ভাষায় লেখা, তাই আপনাকে ফোন দিলাম একটু যদি সহজ ভাষায় আমাকে একটু বুঝিয়ে বলতেন মেয়েটা কিভাবে মারা গেছে।
আসলে মেয়েটাকে মারা হয়েছে, ওর থাইরয়েড কার্টিলেজ ভেঙে দেওয়া হয়েছে।
থাইরয়েড কার্টিলেজ জিনিসটা কি ডাক্তার সাহেব?
এটা হচ্ছে আমাদের গলায় কণ্ঠনালি বলে যে জায়গাটা আছে সেখানে একটা অস্থি থাকে ভেতরের দিকে, এখন কোনোভাবে যদি জোরে আঘাত করে ওই অস্থিটা ভেঙে দেয়া যায় তাহলেই ওই ব্যক্তি মারা যাবে। এমনকি কেউ যদি আপনাকে কনুই দিয়ে খুব জোরে আঘাত করে আপনার থাইরয়েড কার্টিলেজ ভেঙে দিতে পারে তাহলে আপনিও মারা যাবেন।
ওহ মাই গড।
হ্যাঁ, এর ইন্টারেস্টিং দিকটি হচ্ছে বাইরে থেকে দেখে আপনি বুঝবেনই না যে কত জোরে আঘাত করা হয়েছে, বলতে গেলে কোনো দাগই থাকে না, কিন্তু ভেতরে সবকিছু ভেঙে দেয় এবং মৃত্যু নিশ্চিত।
তার মানে আপনি বলতে চাচ্ছেন শম্পাকেও ওইভাবে মারা হয়েছে?
হ্যাঁ অবশ্যই, আমার পরীক্ষা অন্তত সেটাই বলে।
কিন্তু এইভাবে যে মানুষ মানুষকে মারতে পারে এটা তো কোনো সাধারণ লোকের জানার কথা না ডাক্তার সাহেব।
হ্যাঁ কথা না, সেজন্যই আমার মনে হচ্ছে খুনি একজন মিলিটারি ট্রেনিং পাওয়া। সাধারণত আর্ম ফোর্স গুলো থেকে এই ধরনের ট্রেনিং দেওয়া হয় যুদ্ধের সময়, যাতে শত্রুদের সাথে খালি হাতে যুদ্ধ করা যায়, শত্রুকে ঘায়েল করা যায়।
তার মানে বলতে যাচ্ছেন খুনির আর্মি ট্রেনিং আছে?
হ্যাঁ আমার সেরকমই মনে হচ্ছে, সেটাই স্বাভাবিক।
ঠিক আছে, থ্যাংক ইউ ডাক্তার সাহেব, ধন্যবাদ আপনাকে।
ডাক্তারের কাছ থেকে সেই কথা শোনার পর গণি সাহেবের আর কোন সন্দেহই রইল না যে শম্পাকে তার স্বামী শরীফই খুন করেছে, কারণ একমাত্র যে শরীফের এই টেকনিক জানার কথা, কারণ সে কিছুদিন আর্মিতে চাকরি করেছিল এবং তার সেই ট্রেনিং আছে। সঙ্গে সঙ্গে তিনি ফোর্স রেডি হতে করতে বললেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি কয়েকজন পুলিশকে নিয়ে বের হয়ে গেলেন শরীফকে অ্যারেস্ট করার জন্য, কিন্তু বাসায় গিয়ে দেখা গেল শরীফ নেই, ঘরে তালা মারা। তো তিনি বুঝলেন যে হয়তো ক্লাবে গেছে, তো দুইজনকে পাঠালেন সেখানে ক্লাবে, কিন্তু তারা ক্লাব থেকে ফিরে এসে বলল যে শরীফ ক্লাবেও নেই। এমনকি যাদের সঙ্গে বসে সে গভীর রাত পর্যন্ত তাস খেলে তারাও কেউ নেই। তো কি আর করা, গণি সাহেব সবাইকে অর্ডার দিয়ে দিলেন রেডি থাকার জন্য, যে কোনো সময় তাদেরকে আবারও অপারেশনে যেতে হতে পারে, খুনিকে ধরার জন্য যে কোনো জায়গায় যেতে হতে পারে। তিনি বললেন যে পরদিন সকালে শরীফকে যেখানেই পাওয়া যায় যেখানেই দেখা যাবে সেখান থেকে যেন তাকে অ্যারেস্ট করা হয়। এভাবে সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে তিনি নিজের বাসায় গেলেন একটু রেস্ট নেওয়ার জন্য। পরদিন সকালে তার ঘুম ভাঙল থানা থেকে এক জুনিয়র অফিসারের ফোন পেয়ে। ফোনটা ধরার পর ওই পাশ থেকে যে কথাটা তিনি শুনলেন তাতে চমকে গেলেন আব্দুল গনি, তার হাত থেকে ফোন পড়ে গেল। কি শুনেছিলেন তিনি? তিনি যে খবরটা শুনেছিলেন, আমিও চমকে গেছিলাম সেই কথাটা শুনে। রহস্যটা এখানে এবং এই কারণেই বোধহয় তিনি বলেছিলেন যে এটা সমাধান আমি দিতে পারবো কিনা। তো বলছি আমি যে তিনি যে কথাটা শুনেছিলেন সেটা হচ্ছিল, তিনি ওই পাশ থেকে যার কথা শুনছিলেন সেটা হচ্ছে তারই এক ডিউটি অফিসার, যেটা বলেছে জুনিয়র এক অফিসার ফোন করে তাকে জানিয়েছিল যে
শরীফের লাশ পাওয়া গেছে পুকুর পাড়ের ঠিক ওই জায়গাটায় যেখানে তার স্ত্রী শম্পার লাশ পাওয়া গিয়েছিল। মাই গড, একবারও কি মাথায় এসেছিল যে গণি সাহেবই খুন করতে পারে শরীফকে? মনে হয়েছিল যে গল্প এখানেই তো শেষ, তাই না? কিন্তু শেষ মানে কি? শেষ বললে কিন্তু শেষ হচ্ছে না। আমরা তো জানি শরীফই শম্পাকে খুন করেছিল, তাই না? আর পোস্টমর্টমের রিপোর্টের পরও এটা নিয়ে কোনো সন্দেহ ছিল না। পোস্টমর্টমের রিপোর্টে এসেছে যে শরীফ কিভাবে খুন করেছিল, কেন খুন করেছিল। আর এখন যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে, তাহলে শরীফকে কে খুন করল? হঠাৎ করে প্রমাণ হয়ে গেল যে শরীফ শম্পাকে খুন করেছে, আবার তারপরে ঠিক একই জায়গায় একইভাবে শম্পার লাশ যেখানে ছিল সেখানে শরীফের লাশ। তাহলে শরীফকে কে খুন করলো? এই প্রশ্ন সবার মাথায় এই মুহূর্তে ঘুরছে, সবার মাথায় ঘুরছে। এই রহস্যটা কে ভেদ করবে? কি ধারণা, কি হতে পারে? শরীফকে কে খুন করলো, বা এই তৃতীয় ব্যক্তিটিকে? আমার মনে হয় এই মুহূর্তে আমি বলবো না, যারা শুনছেন আপনারা বলতে পারেন আপনাদের কি মনে হচ্ছে। শরীফকে যে খুন করেছিল সেই তৃতীয় ব্যক্তিটিকে, শরীফকে খুন হয়েছিল নাকি শরীফ আত্মহত্যা করেছিল, কি মনে হয়? অদ্ভুত সব ঘটনা একটার পর একটা। প্রথমে হচ্ছে শম্পাকে কিভাবে মারা হয়েছিল আমরা জানি না। ব্রতি বলছিল যে শম্পাকে আত্মহত্যা করেছে তার মার মতো। এদিকে পোস্টমর্টমের রিপোর্ট যেটা পাওয়া গেছে সেটা ডাক্তারের কাছ থেকে জানা গেল যে থাইরয়েডের পাশে যেটা কার্টিলেজ একটা বোন থাকে সেটা ভেঙে মেরে ফেলা হয়েছে, এবং সেটা ভেঙে ফেলার জন্য একটা বিশেষ ধরনের পদ্ধতি বা শিখতে হয় যেটা নাকি একমাত্র আর্মিতে যারা ট্রেনিং নেয় তাদের শেখানো হয়। কারণ শত্রুকে যখন আর্মিরা যখন যুদ্ধে যায় অনেক সময় দেখে শত্রুকে পরাস্ত করতে হাতে অস্ত্র থাকে না, কিছু থাকে না। তো সেরকম নানা কায়দা তাদের শেখানো হয়, নানা পদ্ধতি শেখানো হয় শত্রুকে পরাস্ত করবার জন্য। এবং যেহেতু নন কমিশন অফিসার ছিল শরীফ, আমরা প্রথমেই শুনেছি, তো সেহেতু শরীফের ট্রেনিং থাকতেই পারে। সেই ক্ষেত্রে ধরে নেওয়া যেতেই পারে যে শরীফই এখানে একমাত্র মূল
সন্দেহভাজন,
সেটা ধরে নেওয়া যেতেই পারে। সবচেয়ে বেশি ইন্টারেস্টিং জিনিস যেটা, যে যখন একটা ধারণা করা হলো যে গণি সাহেব জেনেই নিলেন যে এরকম শম্পার লাশ পাওয়া গেছে যেখান থেকে, সেখানে শরীফের মতন চেহারাও তিনি দেখেছিলেন একজনকে, যেটাতে তিনি কনফিউজ ছিলেন কিছুটা। পরবর্তীতে পোস্টমর্টমের যে রিপোর্ট আসলো সেটার সঙ্গে তার আগে তিনি জেরা করেছেন শরীফকে, শরীফের সঙ্গে কথা হয়েছে। শম্পার বিষয়ে শরীফের অনেক সন্দেহ ছিল মনে, যেটা আমরা দেখেছি বিল্লালের সঙ্গে একটু আগে টেইলার যে দর্জির সঙ্গে কথা বলছিল যে অনেক সন্দেহ করত জামা কাপড় কোথায় পেত ওই সমস্ত, তো সেটাও খুন তো সন্দেহ বশবর্তী। তো একটা জিনিস হতে পারে কার্টিলেজ ভেঙে খুন, সেটা ফাঁসিতেও হতে পারে, ফাঁসিতে ঝুললেও তো কার্টিলেজ, কিন্তু সেটা হয়তো বা না, আমরা তো আসলে জানি না পুলিশের ব্যাপার স্যাপার।
ডাক্তার সাহেব যেটা বলছিলেন,
ডাক্তারের রিপোর্ট বলছে খুনই করা হয়েছে এবং সেটা দড়ি দিয়ে ঝুলে নিশ্চয় অন্যরকম ভাবে মারা যায় বা কিছু গলার আসলো। কিন্তু শরীফ যখন আমরা চিন্তা করছি দুজন মিলেই, বা আমরা যারা শুনছেন এই মুহূর্তে সবাই হতে ভাবছে যে শরীফই খুন করেছে, সেই মুহূর্তে খবর আসলো যে শরীফই খুন হয়ে গেছে।
খুন হয়েছে
বা যাই হয়তো আত্মহত্যা করেছে, শরীফই নেই, তাহলে প্রকৃত খুনি আমরা কি করে জানবো যে কে খুন করেছিল কিভাবে?
সেটাই এখন সবচেয়ে বড়
সর্বড় প্রশ্ন। এই বড় প্রশ্ন থেকে অনেক ছোট ছোট প্রশ্ন আসতে পারে আমাদেরকে, সেই প্রশ্নগুলো করা যেতে পারে SMS এর মাধ্যমে, ফ্যান পেজে প্রশ্ন করে। তো এই মুহূর্তে কিছু প্রশ্ন বা কিছু কথা আছে আমার বন্ধুরা লিখে পাঠিয়েছেন। আপু আপি কুয়াশা, অনেক ভালো একটা নতুন প্রোগ্রাম, আমার নামটা বলো প্লিজ। আমরা একটু আগে শুনছি, আমরা গণেশ সাহেবকেও আমি সন্দেহ করেছি যে গণেশ সাহেবকে হয়তো দেখা গেল ঝোঁকের বসে মেরে ফেলল নাকি, কারণ এখানে গণেশ সাহেবের নামই বারবার কিন্তু আসছে। হ্যাঁ, সুতরাং কে যে প্রকৃত খুনি আমরা কিন্তু দিশেহারা অবস্থায়।
এবং প্রকৃত খুনি বের হলেও আরো একটা জিনিস তখন দিশেহারা হয়ে যাব যে খুনের মোটিভটা কি,
কেন খুন হলো। আপু এই স্টোরিটাও হরর স্টোরি থেকে কম না। অনেক ধন্যবাদ, একজনকে অন্তত কিছু মানুষকে হয়তো মানে কনফিউশন থেকে দূর করতে পেরেছি, যে ভূত কনফিউশন না, ভূত ছাড়াও যে ভয় হয়। আচ্ছা, অনেক এক্সাইটিং লাগছে, আমার তো ভয়ে হাত পা কাঁপছে। হৃদি লিখেছে, আপু তুমি এটা পড়ো, আমি ফেসবুকে এটা পড়ছি।
হৃদি বলছে চরম মজা পাচ্ছে, আর গণি সাহেব যে একা একা পুকুর পাড়ে গিয়েছিলেন সেখানে, তিনিও তো সেই চারজন দ্বারা অ্যাটাক হতে পারতেন, এরকম আশঙ্কা ছিল সিফাতের।
পারতেন কিন্তু পারেনি, কারণ যেহেতু এটা পুলিশের জিপ ছিল,
যে চারজন ছিল তারা দেখে বুঝেছে যে পুলিশের জিদ, সেটা দেখে তারা ভয় পালিয়ে গেছে। সে কারণে
মানে আরেকটা জিনিস আমার মনে হয় যে তারা পেশাদার খুনি কেউ না, কিংবা এই কাজে
এটা মনে হচ্ছে পেশাদার খুনি না। আবার কিন্তু দেখো মারার যে পদ্ধতি সেটা কিন্তু এমন পেশাদারি দেখিয়েছে, এমন পদ্ধতি ব্যবহার করেছে যে বড় বড় খুনি কেউ হার মানায়, যে বাইরে থেকে দেখে বোঝবার কিছুই উপায় নেই। আচ্ছা ফারহান গাজী কি লিখেছে পড়ো।
এত রাত্রে পুলিশ আসলো, আশেপাশের লোকরা পুলিশ আসার পরে আশেপাশের লোক আসলো কিভাবে?
পুলিশ আসলো পরে হইচই হলো, পুলিশ হয়তো ডেকে নিয়ে এসেছে,
আরো একটা গাড়ি আসলো,
গাড়ি আসলো, সাইরেন শুনে সবকিছু শুনে অ্যাম্বুলেন্স এসছে, অনেক কিছু এসছে, সব শুনে লোকজন বের হয়ে এসছে। তখন যে কি হচ্ছে ওখানে দেখি,
একটা জিনিস মনে করে দেওয়া দরকার, গণি সাহেব কিন্তু সাইরেন বাজিয়ে ঘুরতেন না, তিনি ঘুরতেন নিঃশব্দে।
তাসকিন কি লিখেছে?
এবিসি কে অনেক ধন্যবাদ জানিয়েছে এরকম একটা আয়োজনের জন্য, এইসব ঘটনা এবং মানে পিছনে যে আবহাওয়া সঙ্গীতটা বাজছে সেটা তার ভীষণ ভালো লাগছে। আমাদের বেস্ট অফ লাক জানিয়েছে সাকিব পুরানা পল্টন থেকে, খুব মজা লাগছে শুনতে। এবং রাশনা বলছে যে চিৎকারটা জটিল।
অনেক ধন্যবাদ রাশনা, তুই ট্রাই করে দেখো, তুমি দিতে পারো, ভয় পেলে সবাই এরকম চিৎকার দেয়। আর লিখেছে আপু চিৎকার শুনে চিৎকারটা কানে লাগে, শরীফ কি সবসময় ড্রাগ ইউজ করত? তাই সে তখন তার ওয়াইফকে মার্ডার করেছিল আই থিঙ্ক। ড্রাগস ঠিক বল, ড্রাগস দিত কিনা তা তো জানি না, সে ড্রিঙ্ক করতো, মদ খেত, তাস খেলতো এবং বউয়ের উপর একটা খ্যাপা ছিল, সে হয়তো সে কারণে বউকে খুন করতে পারে। এখনো তো আমরা জানি না খুন করেছে কি, আমরা তো প্রকৃত রহস্য এখনো ভেদ করতে পারিনি, আমরা এখনো নানা রকম জল্পনা কল্পনা করছি। চিটাগং এ এবিসি শোনা যাচ্ছে না, আমাদের টেস্ট ট্রান্সমিশন চলছিল, হয়তো সে কারণেই এখন শোনা যাচ্ছে না।
টেস্ট ট্রান্সমিশনের পরে
আবার পারমিশন নিতে হয়, তারপর আবার শোনা যাবে। পরীক্ষামূলক সম্প্রচার ছিল, আমরা বারবার বলছি। হাই শারমিন আপু কেমন আছো? আমাদের তোমাদের শোটা একটু ডিফারেন্ট কিন্তু খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ। এটা লিখেছে গৌতম দেবনাথ। আচ্ছা প্রিন্স জাহাঙ্গীর খান আরো একবার লিখেছেন, আপু এখন আর গণির মতো পুলিশ নেই। হয়তো বা নিশ্চয়ই আছে, অবশ্যই আছে, অনেক সৎ পুলিশ অফিসার আছেন। আচ্ছা আপু তোমার সবগুলো প্রোগ্রাম খুবই ভালো লাগে, কুয়াশা একটু ডিফারেন্ট খুব ভালো লাগছে। এটা কে লিখেছে, কোথায় চলে গেল? আচ্ছা এটা লিখেছে তারিকুল ইসলাম। আচ্ছা এইচ এম এইচ আলম চৌধুরী লিখেছেন, বাংলাদেশ পুলিশে শাহাবুদ্দিন গনি সাহেবের মতো অফিসার খুব কম আছে। কম কোথায়, আমরা তো যে কজন পেলাম ভালোই পেলাম। আজ রাতে মনে হয় আর ঘুম আসবে না। এটা লিখেছে তাজিনুর রহমান মল্লিক, আসবে ঘুম আসবে, একটু ভয় ভয় হয়তো আসতে পারে, আজ রাতে মনে হয় আর ঘুম আসবে না। আরো একবার লিখেছে একই কথা, বেশি ভয় পেয়েছে বোধ হয়। আতিকুর রহমান লিখেছে কুমিল্লা থেকে, গত ঘটনাটা কোন এলাকার প্লিজ বলো না। সব কিছু সত্য উদ্ঘাটন কিন্তু আমরা করতে পারবো না, কিছু কিছু সময় আমরা পরিচয় গোপন রাখি, নামগুলো পাল্টে দিতে হয়, আবার কেউ কোনো কোনো ঘটনা হয়তো সরাসরি সম্পূর্ণটাই জানতে পারবে কোন জায়গাটাকে, তবে সব সবটা বলা যাবে না। আসল কাহিনীটা শোনো আপু, আজকের প্রোগ্রামটা অনেক ভালো লাগছে, অনেক ধন্যবাদ। এটা লিখেছে রিফাত হোসেন, আর লিখেছে জয়ন্ত ধর, লিখেছে আপু আমার তো কুয়াশা শুনতে, আমরা কুয়াশা শুনতে পাচ্ছি না, কিছু একটা করেন। এটা কোথেকে লিখেছো? চিটাগাং থেকে বলে কিচ্ছু করেন, অনলাইনে শোনো, এবিসি রেডিও বিডি .fm এ লগ ইন করলে শুনতে পারবে। ইমদাদুল হক লিখেছে, কুয়াশা আমার কাছে অনেক রহস্যময় অনুষ্ঠান, অনেক ধন্যবাদ ইমদাদুল হক। আর লিখেছে কুয়াশা, আচ্ছা এটা লিখেছে হচ্ছে আরফিন আল মাহমুদ, লিখেছে সুইট আপি আমি ও আমার পাঁচটা ফ্রেন্ড তোমার কুয়াশা শুনছি, ওয়েলকাম করো। ওয়েলকাম এবিসি রেডিও FM 89.2 এর কুয়াশায়। আচ্ছা মেনি মেনি থ্যাংকস ফর রানিং দিস প্রোগ্রাম, এটা লিখেছে আশিকুল ইসলাম জয়। আর যে শিহাব লিখেছে, আপু তোমার কণ্ঠ চরম, আর তোমার আমি তোমার রিয়েল ফ্যান না, এটা আরেকজন চলে এসছে, আমি কি করছি এটা প্রতি? আচ্ছা যাই হোক, আমিও ভয়ে বোধ হয় দিশেহারা হয়ে গেছি।
একটু একটা ভালো কথা বলেছেন লায়ন বাবু কুড়িল থেকে, পুরনো কিছু কাহিনী শুনতে চায়, নিহার বানু হত্যা 1977-এর, তারপরে ডালিয়া হত্যা 1978-এর, এই ধরনের কাহিনীগুলো যদি আমরা নিয়ে আসি,
আমরা নিশ্চয়ই নিয়ে আসবো। আপনি কি করে ভাবলেন যে আমাদের প্ল্যানিং এর মধ্যে নেই? আমাদের অনেক কাহিনী আছে সামনে, অনেক আপনাকে অপেক্ষা থাকতে এবং প্রত্যেকটা কুয়াশায় প্রতি সোমবার রাতে থাকতে হবে, তাহলে জানতে পারবেন। এবং অনেক ধন্যবাদ, আপনারাও যেগুলো জানেন মনে রেখেছেন এগুলো আমরা অবশ্যই নতুন করে নিয়ে আসবো আমাদের প্যানেলের মধ্যে।
ইমারুল বলছিল যে সে আমাদেরকে এরকম গল্প দিয়ে
অনেক, অবশ্যই আপনি এবিসি রেডিওর আমাদের যে ঠিকানা আছে 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার
ঢাকা, ঢাকা ট্রেড সেন্টার,
ঢাকা ট্রেড সেন্টারের তৃতীয় তলায়।
হ্যাঁ, তৃতীয় তলায়। আপনি এই ঠিকানায় পাঠিয়ে দিতে পারেন বা পৌঁছে দিয়ে যেতে পারেন। উপরে প্রযোজক শারমিন বা আরজে শারমিন লিখে কুয়াশা লিখতে হবে, অবশ্যই কুয়াশা লিখতে হবে, তো পাঠিয়ে দিলে ভালো হয়।
আর আসিফের প্রশ্ন হচ্ছে, পুলিশ কি চারজনের জুতা অথবা স্যান্ডেল চেক করেছিল? আর ওসি গণেশ সাহেব অথবা অন্য কেউ কি দিনে সেই স্পটটাতে গিয়ে চেক করেছিল?
নিশ্চয় করেছিলেন, সেটা আমরা ঘটনাক্রমে আস্তে আস্তে জানতে পারবো। এত ডিটেইল করতে গেলে তো পুরো এক সপ্তাহ পার হয়ে যাবে একদম ইনভেস্টিগেশন। আমরা ছোট করে কম্প্যাক্ট শোনাতে চাই যাতে জিনিসটা ভালো লাগে। খুব বেশি এলাবোরেট করতে গেলে কিন্তু কন্টিনিউটিটাও নষ্ট হয়ে যাবে, ভালো লাগবে না শুনতে। আচ্ছা, এখানে লিখেছে আই শারমিন আপু, এটা লিখেছে উত্তম আকাশ, আবার তোমাদের নতুন ফ্রেন্ড, আমার নামটা আমি তোমাদের মুখে শুনতে চাই। আচ্ছা বলে দিলাম, নাম শুনতে চলে গেলে আমাদের আয়োজনটা কেমন লাগছে, ভয় লাগছে কিনা সেটা একটু জানালে ভালো হয়। আর একজন লিখেছে যে আপু, ভূতের গল্পের যেহেতু আনার পরিকল্পনা আছে, তাহলে জলদি ভূতের এপিসোড আনো না কেন? কোনটা কি আনবো সেটা তো আগেই বলেছি, সেটা আমরা এখন বলবো না, আস্তে আস্তে বলবো। তো ঠিক আছে। আর তোমার ওখানে কি এসএমএস আছে?
খুব ভালো লাগছে, পুরো কুয়াশা টিমকে ধন্যবাদ জানিয়েছে ইঞ্জিনিয়ার শান্ত সব। আচ্ছা, লায়ন বাবুর কথা তো আমরা বলেইছি, আনোয়ার চট্টগ্রাম থেকে বলছে প্রথম থেকেই কুয়াশার সঙ্গে আছে, তার মনে হয় শম্পা খুন হয়েছিল শরীফের দ্বারা নয়, অন্য কারো দ্বারা।
হতে পারে, কারণ আমরা এখনো জানি না, হতে পারে আমরা হয়তো, যেহেতু শরীফ নন কমিশন আর্মি অফিসার ছিল, আর্মিতে ছিল, আর্মিতে কাজ করেছে, এবং তাকে খুন করবার পদ্ধতিটাও একমাত্র আর্মিরা যেভাবে খুন করে, আর্মিদের যেরকম ট্রেনিং দেওয়া সেরকম ভাবে, সে কারণে একমাত্র সন্দেহভাজন এখানে শরীফই। এমনও তো হতে পারে যে শরীফ নাও হতে পারে, অনেক সময় দেখা যায় যে তীর আমরা যেদিকে ছুটছি সেদিকে না গিয়ে অন্যদিকে চলে গেল।
আমি ছোট্ট আরেকটা আমার চিন্তার কথা বলি, হয়তো শম্পার অন্য কারোর সাথে অ্যাফেয়ার থাকতে পারে, তার হাতেও যে খুন হয়নি সে নিশ্চয়তা কে দেবে?
হতে পারে, কারণ শম্পার মার যেরকম, আমরা শম্পার মার বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেরকম ছিল, সে যেই পারিবারিক পরিমণ্ডলে যেভাবে বড় হয়েছে, সে তার মাকে যেভাবে দেখেছে, তার মার চরিত্র নিয়ে অনেক কানাঘুষো ছিল সেই এলাকায়, লোকজন নানা রকমের বাজে কথা বলতো তার মাকে নিয়ে, এবং সে সেগুলো দেখে দেখে বড় হয়েছে, এবং তার মা আত্মহত্যা করে এই সমস্ত লাঞ্ছনা গঞ্জনার কারণে সহ্য করতে না পেরে। তো সেই ক্ষেত্রে হতে পারে সে তার মায়ের ধারা কিছুটা পেয়েছে, এবং তার মা আদৌ ভালো ছিল কিনা সেটা কিন্তু প্রমাণ পাইনি আমরা। আত্মহত্যার কারণটা সেটা হতে পারে, সেটাও হতে পারে, কিন্তু
সন্দেহ করছিল যে তার একটা পরকীয়া প্রেম চলছে,
এবং
যে তাকে বিভিন্ন রকম
উপহার দেয়, এত জিনিসপত্র সে কোথায় পাচ্ছে? যখন গণেশ সাহেব তাকে প্রশ্ন করলো যে আপনার স্ত্রীকে কেন তো এত কাপড় চোপড়, আমি তো তাকে টাকা দিইনি, সে তাহলে কোথায় পাচ্ছে? তো সব মিলিয়ে না কুয়াশাটা আরো বেশি মনে গাঢ় হয়ে গেছে, বেশি ঘনীভূত হয়ে গেছে ব্রতী, আমরা মনে এখন কিছুই দেখতে পাচ্ছি না। সাধারণত কুয়াশার ভিতরে প্রবেশ করলে আমরা আস্তে আস্তে দেখতে পাই যে কি আছে ভিতরে, কুয়াশার ভিতরে ঢুকলেই দেখা যায় যে এই জায়গায় গন্ধ পেয়ে যাচ্ছে।
কি আমরা হালকা কুয়াশা থেকে আরো বেশি গাঢ় কুয়াশার দিকে চলে যাচ্ছি? তো
গাঢ় কুয়াশার দিকে দেখি যেতেই থাকি। আর শামির আপু, আমার অনেক ভয় লাগছে, কারণ এটা এবিসি রেডিও ফ্যান পেজে লিখেছে, ভয় লাগছে কারণ আমি একা থাকি, তাই আমি আজ প্রথম শুনলাম, তো তাই সবসময় শুনবো বাই তুষার মুন্সী। হ্যাঁ, সবসময় শুনো, সবসময় মানে প্রতি সোমবার রাত 11 থেকে 2 পর্যন্ত শুনতে পাবে এবিসি রেডিও 89.2। খুব ভালো লাগছে, কিন্তু কিছু ভয় পাচ্ছি। শাকিল হোসেন আকাশ লিখেছেন, আচ্ছা আপু, আমি আরজে না হয়ে, তুমি আরজে না হয়ে ডিবি পুলিশ হলে ভালো হতো, দেশের বড় উন্নতি হতো,
সবাই আমার
কাজে যায়। হ্যাঁ, আসলেই একটা ভুল হয়ে গেছে, আমি দেখি চেষ্টায় কি না হয়, এখনো সময় আছে। প্রাইভেট ইনভেস্টিগেটর বা প্রাইভেট ইনভেস্টিগেশন বাংলাদেশে নেই, পৃথিবীর সব জায়গায় আছে, যদি কখনো হয় আমি, আমার মনে হয় বিনা পারিশ্রমিক, মানে পারিশ্রমিক ছাড়াই আমি হয়তো এই কাজটা করব।
আমার হাতে কোনো রহস্য আসলে আমি
অবশ্যই অবশ্যই। আর এখানে কি আর কোন এসএমএস আছে বাইরে থেকে? নীল রাসেল পাঠিয়েছে,
যে তার ধারণা শরীফের বন্ধুরা শরীফকে হত্যা করেছে, আর রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছে এরকম সেন্সিটিভ একটা শোয়ের জন্য।
আচ্ছা, অনেক অনেক এস এম এস আরো আছে।
দুলা ভাই লিখেছে আপার বাড়ি থেকে, কক্সবাজার থেকে একদম পরিষ্কার শুনছে, সেখানেও এখন আমাদের টেস্ট ট্রান্সমিশন চলছে, পরীক্ষামূলক সম্প্রচার। শারমিন, আমরা বোধহয় একটু খবর শুনে আসি।
তার আগে বলছে শুভরাজ, থ্যাংক ইউ এবিসি রেডিও 89.2, মাই লাভ, মাই সুইট, নাইস। আচ্ছা বুঝলাম না কে। হাই শারমিন আপু, খুব ভালো লাগছে। আব্দুল ইসলাম, আমি তোমাদের নতুন বন্ধু। আচ্ছা ঠিক আছে, আমরা ছোট্ট একটা খবরে চলে যাব, তারপরে আবারও ফিরে আসছি কুয়াশা ঘেরা রহস্য কি হলো সেটা জানতে। আর শম্পা শরীফের কি হলো সেটা জানতে সঙ্গে আছে শারমিন এবং ব্রতি। কুয়াশায় তোমাদের বা আপনার সাথে শুনছেন এবিসি রেডিও 90.2। লিখে পাঠাবার ঠিকানা যে কোনো মোবাইল ফোন থেকে 8920। কুয়াশা চলছে এবিসি রেডিও 90.2। সঙ্গে আছে শারমিন,
শারমিনের সঙ্গে আছি ব্রতি।
আর চিৎকার শুনে ভয়ে কেঁপে উঠছেন কেউ কেউ, আরো পরে কেঁপে উঠবেন যতবার শুনবেন। কেউ বাতি বন্ধ করে শুনছে, কেউ বাতি জ্বালিয়ে শুনছে। বাতি বন্ধ করে সে শুনছে যার খুব সাহস আছে, আর বাতি জ্বালিয়ে শুনছে সে যার সাহস একটু কম। এবং অনেকে একা যারা ঘুমোচ্ছেন রাত্রেবেলা, তাদেরকে বলছি যে বাড়িতে যদি অন্য কেউ থাকে বাতি জ্বালিয়ে ঘুমান বা টিভিটা অন করে ঘুমাতে পারেন। আমি যেরকম ভয় পেলে মাঝে মাঝে রাতে টিভি অন করে ঘুমাই। অনেকে একা আছেন, ভয় পাবেন না, কুয়াশা কেটে গেলে তখন আর ভয় লাগবে না অতটা। আর আমরা যেটা এতক্ষণ শুনছিলাম যে নানা রকম জল্পনা কল্পনা চলছিল, এখনো চলছে, আসলে আমি আর ব্রতি চেষ্টা করছি যে আমরা কতটা জট ছাড়াতে পারি, আমরা জট ছাড়াতে পারি কিনা। আমি প্রশ্ন করেছিলাম যে তারা কি জানে, কি সেরকম কি কোন উত্তর কেউ দিয়েছে? একজন আমাকে লিখেছে যে খুন করেছে শরীফের বন্ধু, শরীফকে খুন করেছে শরীফের বন্ধুরা। হ্যাঁ, কিন্তু শরীফের, ঠিক আছে বুঝলাম, শরীফের বন্ধুরা শরীফকে কেন খুন করেছে, হয়তো টাকা পয়সা নিয়ে ঝগড়া হতে পারে। জুয়ো খেলায় অনেক সময় টাকা পয়সার একটা বিষয় থাকে, তাই না? মদ খেয়ে মানুষ অনেক সময় মাতাল হয়ে অনেক উল্টাপাল্টা কাজ করে, সেটা হতে পারে। কিন্তু শম্পার খুনিটাকে, শম্পাকে কি খুন করলো, সেটা একটা প্রশ্ন।
শম্পার খুনি হিসেবে তো শরীফের নামটাই বারবার আসছে, আর শরীফকে কে খুন করেছে সেই ব্যাপারে আরেকটা অনুমান এসেছে বন্ধুদের কাছ থেকে, সেটা হচ্ছে শম্পার যদি কোনো পরকীয়া প্রেম থেকে থাকে তো সেই প্রেমিক সম্ভবত শরীফকে হত্যা করেছে শম্পার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য।
সেটাও হতে পারে, সবই হতে পারে, সবই হতে পারার মধ্যে আছে, এখন পর্যন্ত আমরা কিছুই জানি না। একজন বন্ধু লিখেছেন, তার নামটাকে একটু বের করে নেই, হাসান শরীফ, তিনি লিখেছেন, কুয়াশা শুনতে ভালো লাগছে কিন্তু শুরুতে এত বিস্তারিত কথা বলা আসলে বিরক্তিকর। ধন্যবাদ হাসান শরীফ মিরপুর এক থেকে লিখেছেন, আপনাকে একটা কথা বলি, আপনি গত সপ্তাহটা শুনেননি সম্ভবত, এবং গত সপ্তাহে যে আমাদের নার্গিস হত্যা কাহিনী ছিল সেটা এত রহস্যজনক এবং এত ইন্টারেস্টিং একটা ঘটনা ছিল যে 10 বছর পরে যে ঘটনা আমি যেতে চাচ্ছি, সেখান থেকে কিছু প্রশ্ন ছিল বন্ধুদের যেগুলো উত্তর দিয়েছি। আমরা শুরুতেই বলেছি যে গল্পে আমরা পরে যাব, কারণ অনেক সময় এই গল্পের কিন্তু একেবারে নির্দিষ্ট টাইম ধরে করলে তো আমাদের তৈরি করা গল্প হয়ে যাবে, এটা তো আমাদের তৈরি করা গল্প না। হ্যাঁ, কিছু নাটকীয় দৃশ্য আমাদের আপনাদেরকে শোনাবার জন্য তৈরি করতে হয়েছে, কিন্তু বাদবাকিটা তো গল্প যতটুকু ততটুকুই। সুতরাং গল্প যতক্ষণ ততক্ষণে চলবে, আর বাদবাকি সময় ব্রতি এবং আমার সঙ্গে অর্থাৎ শারমিনের সঙ্গে আপনাদের কথাবার্তার আদান প্রদান যে প্রশ্ন চলতে থাকবে, যে প্রশ্নগুলো আপনাদের মনে আছে আমরা চেষ্টা করব উত্তর দিতে, কারণ আমরা সবাই কুয়াশার মধ্যে, কুয়াশার আবর্তের মধ্যে আছি।
আর হয় না, একটা গল্প পড়তে গেলে আমাদের ভিতরেও নানা ধরনের প্রশ্ন জাগে, সেই প্রশ্নগুলো বন্ধুদের প্রশ্নগুলো একজন যাতে আরেকজনের প্রশ্নটা শুনতে পারে সেটা তো একটা বড় ব্যাপার, আমরা চাই যে সবার সাথেই সবকিছু ভাগাভাগি করে নিতে।
আচ্ছা, আর যে শিহাব লিখেছে, ফার্স্ট গল্পটা অসম মনে হচ্ছে, আশা করি চরম হবে গল্পটা, এটা প্রথম গল্প নয় আর যে শিহাব, গত সপ্তাহে আরেকটা গল্প গেছে, এটা দ্বিতীয় দিন চলছে এই আয়োজনের, মানে সেকেন্ড এপিসোড চলছে আর কি, সেকেন্ড এপিসোড, হ্যাঁ সেকেন্ড এপিসোডই বলবো, প্রথম গল্পের না, প্রথম প্রতি এপিসোডে নতুন নতুন একটা গল্প থাকবে। আর লিখেছে প্রিন্স জাহাঙ্গীর খান, আবারও লিখেছে, আপু আমি কুয়াশার নতুন বন্ধু, কুয়াশার নামটাই কেমন যেন অদ্ভুত আর ব্যাকগ্রাউন্ডটা নাইস, অনেক ধন্যবাদ। ডিয়ার অ্যাডমিন, চিটাগং এবিসি তে শোনা যাচ্ছে না কেন, কুয়াশা মিস করছি। কুয়াশা আপনি মিস করবেন না, কুয়াশা আপনি ডাউনলোড করে শুনতে পারবেন
এবিসি রেডিওর সংগ্রহশালা থেকে।
হ্যাঁ, সংগ্রহশালা থেকে, অর্থাৎ যেটাকে আমরা আর্কাইভ করি।
সাকিব শরীফের ধারণা, সাকিবের ধারণা শরীফ খুন করেছে শম্পাকে, আর শরীফকে খুন করেছেন ওসি সাহেব নিজেই।
কি করে বুঝলে সাকিব তুমি এই ঘটনাটা?
সেটা তো লিখিনি।
আচ্ছা, যাই হোক, আমরা দেখি, আমরা শুনতে থাকি।
আর এই আয়োজনটা পুনঃপ্রচার করা সম্ভব কিনা জানতে চাই আমাদের একটা বন্ধু।
পুনঃপ্রচার করা সম্ভব হবে, আমাদের আসলে আমাদের তো অনেক আয়োজন থাকে, আর পুনঃপ্রচার করা ডাউনলোড করে শুনতে পারবে, আমাদের আর্কাইভে দেয়া থাকবে, তুমি যখন ইচ্ছা যতবার ইচ্ছা শুনতে পারো। আর পুনঃপ্রচার করা হবে হয়তো কখনো, যদি আমাদের সেরকম কোন গল্প যদি কখনো সেরকম কোন আমাদের অনেক সময় অবস্থা থাকা গেল প্রচন্ড ঝড় হয়েছে বা এরকম, আমরা তারপরে চেষ্টা করি সবকিছু সম্প্রচার করে, হয়তো আসতে পারলাম না বা কিছু না, বা হয়তো অনিবার্য কারণবশত, যদি অনিবার্য কারণবশত কখনো কিছু হয় তখনই পুনঃপ্রচার করা হবে, অথবা পাবলিক ডিমান্ড থাকলে আমি যাই না সপ্তাহে অন্য কোনো দিন, আমার মনে হয় একদিনই ভালো, পুনঃপ্রচার না করে ডাউনলোড করে তোমরা শুনতে পারো,
কারণ রহস্যগুলো তো একবার বলার পর শেষ হয়ে যায়। যাই হোক, ফাহিমের ধারণা খুবই মানে সামবডি থার্ড ইজ প্লেইং অল দ্য ট্রিক্স সুন্দর করে গুছিয়ে বলেছে, মানে তৃতীয় ব্যক্তির কারসাজি
হতে পারে, তৃতীয় ব্যক্তি কেন চতুর্থ ব্যক্তিও থাকতে পারে, সেখানে তো চারজন লোকই ছিল, সেই চারজন লোকই হয়তো দুজনকে খুন করেছে এমন হতে পারে, চারজন লোক না, যদি সেখানে শরীফ থাকে তাহলে তিনজন লোক। কুয়াশা কে লেগেছে, নেম কুয়াশা আমার নামই একটা শো, ওয়াও আপু ইউ আর গ্রেট, তাই তোমার নাম কুয়াশা, খুব খুশি হলাম এরকম নাম সহজে মানুষের নাম শোনা যায় না।
আর এটা
আবার সে এটাও লিখেছে, আই'ম ভেরি স্কেয়ার্ড,
ভয় পেতেই হবে, ভয় পাওয়ার মতোই ঘটনা, কারণ এখন পর্যন্ত রহস্য ক্রমাগত ঘনীভূত হচ্ছে। আর সাইফুল জানতে চায় এটা কি রিয়েল স্টোরি নাকি কোথাও থেকে নেওয়া,
এটা একটা সত্যি ঘটনা থেকে নেওয়া অবশ্যই, আর সবসময় সত্যি ঘটনা কিছু গল্প কিছু কাহিনী থেকে আমরা নিব ভবিষ্যতে, সেরকম আসবে, আর সত্যি ঘটনা গতবারে ছিল, এবার একটা সত্যি ঘটনা থেকে নেয়া, ঘটনা থেকে নেয়া, এটা আমরা সবকিছুর প্রমাণ নিয়ে পাইনি দেখে আমরা যেরকম গতবার আমরা অনেককে আনতে আবার আনতে পেরেছি তাদের যারা আত্মীয় স্বজন ছিল সেরকম, এটা বেশ আগের ঘটনা, তো সেরকম কাউকে পাওয়া যায়নি, তো তেমনি আমরা আরো অনেক ঘটনা জানবো আগামীতে যেগুলো খুব সত্যি ঘটনা থাকবে, কিছু হয়তো আমরা কাহিনী আমরা কোন গল্প বা কোন সত্যি ঘটনার ছায়া থেকে তৈরি করতে পারি সেরকম। রায়হান লিখেছে, এক মিনিট, কুয়াশা আর পুরো টিমকে জানাই শুভেচ্ছা এমন একটা অনুষ্ঠান, এমন একটা অসম অনুষ্ঠানের জন্য,
শুনতে ভালো এবং ভয় দুটোই লাগছে।
হ্যাঁ, আর লিখেছে সুইট সিস শারমিন এবং ব্রতি, তোমাদের প্রেজেন্টেশন ওয়েল, কুয়াশা নেমেছে, আর শারমিন আপনি ইয়োর ভয়েস ইজ লাইক শারমিন লাকি, নট এট অল, শারমিন লাকির সাথে আমার ভয়েস থাকতে পারে হয়তো, আমি বলতে পারবো না, পাশাপাশি শুনলে বোঝা যাবে। হাই আপু, ভেরি বিউটিফুল কুয়াশা সংলাপ, কুয়াশা টিমকে থ্যাংকস, কুয়াশা টিমকে থ্যাংকস দেওয়ার জন্য ধন্যবাদ। একটা জিনিস আমাকে বলতে হবে, সবাই যে বুঝতে পারছে যে এটার পিছনে একটা বিশাল টিম কাজ করছে, সেটা দ্যাটস ভেরি ওয়ান্ডারফুল। আর আপু, আমি আপনাদের নতুন বন্ধু, আমি আপনাদের অনুষ্ঠান শেষ পর্যন্ত শুনব, অবশ্যই এটাকে শেষ পর্যন্ত না শুনে যাওয়া যাবে না। অপু লিখেছে, একদম সত্যি কথা। তারপরে হাই আপু, আমি মুরাদ ভুইয়া, জয় পুরা কুয়াশার শব্দ আমার কাছে অনেক ভালো লাগে, আমি
রিংটন হিসেবে,
আচ্ছা করো, নিজে আবার ভয় পেয়ে যেও না বা অন্যদেরকে ভয় পেয়ে দিও, ভয় পাইয়ে দিও না। শামিন আপু ভালো লাগছে আর ভয় লাগছে, ঢাকা থেকে হ্যাপি লেগে হ্যাপি, শারমিন আপু হাউ আর ইউ, এবিসি রেডিও বেস্ট,
থ্যাংক ইউ,
একদম সত্যি কথা, এত চমৎকার আয়োজন, এত নানা রকম, এত ভ্যারাইটি অন্য কোন এফএম রেডিওতে নেই। আসিফ ইকবাল পরম,
আমাদেরকে অনেক ধন্যবাদ জানিয়েছে, কুয়াশার মতো এই আয়োজনের জন্য অনেক ভালো লাগছে, কিন্তু ভয় করছে না নাকি তার সাহসী ব্যক্তি,
তুমি অত্যন্ত সাহসী, হ্যাঁ ভয় না করুক, একটা রহস্যের মধ্যে আছো, একটা কৌতূহল যদি তোমার মধ্যে জাগাতে পারে সেটাই কিন্তু অনেক,
এবং বিভিন্ন আলোচিত হত্যা রহস্য উদ্ঘাটন যেন আমরা করতে পারি, সেই জন্য আমাদেরকে
রহস্য উদ্ঘাটন করতে পারি মানে সেই ঘটনাটা আমরা বলতে পারি, কিন্তু আমরা যদি রহস্য খুনের হত্যার কিনারা করতে যাই তাহলে তো আমাদেরকে না আমরা খুন হয়ে যেতে পারি না, আমাদেরকে সেই প্রাইভেট ইনভেস্টিগেশনের কোন ব্যবস্থা বাংলাদেশেও নেই, আর আমাদের আমরা পুলিশেও কাজ করি না, কোন ডিফেন্সে কোনো অথরিটিতে আমাদের নেই, এক্স্যাক্টলি।
আর খোরশেদ আলম কক্সবাজার থেকে বলছে, তার ধারণা শরীফকে খুন করেছে শম্পার পরকিয়া যে ব্যক্তির সাথে, এসে
সবই হতে পারে বলবো আমি, এখন কিছুই বলতে পারছি না, শেষ পর্যন্ত থাকতে হবে সেটা জানতে হলে। আর হিমাদুল ইসলাম তানজিম লিখেছে, এবিসি কে
ধন্যবাদ, ধন্যবাদ, খুব ভালো লাগছে কুয়াশা,
অনেক ধন্যবাদ, ভয় লাগছে, ভয় লাগবে সেটাই তো, সেটার জন্যই তো এই আয়োজন। লিখন লিখেছে নীল ফামারি থেকে, আপু এত এস এম এস পড়ার সময় নষ্ট, এস এম এস পড়বো, তোমরা কষ্ট করে লিখে পাঠাবে, না পড়লে তখন বলবো যে পড়ছো না কেন, আর সময় নষ্ট মোটেই করছি না, তোমাদেরকে আটকে রাখছি, তোমাদেরকে আরো বেশি সাসপেন্স এর মধ্যে রাখতে চাই, একবার শেষ হয়ে গেলে তো শেষ হয়ে গেল, তাতে কোনো মজাই থাকলো না।
আচ্ছা, এক বন্ধু সে একটা একেবারেই নতুন ধারণা দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত নিজের নামটা লিখতে ভুলে গেছে, সেটা হচ্ছে অনেকদিন ধরে এরকম একটা আয়োজনের জন্য সে অপেক্ষা করছিল, ধন্যবাদ জানিয়েছে আয়োজনের জন্য, তার ধারণা হচ্ছে শম্পাকে তার টেইলর খুন করেছে।
দর্জি হতে পারে, হয়তো কখনো বকা টাকা দিয়েছিল, কামিজ উল্টো পাল্টা বানাবার জন্য বানিয়ে ফেলে, হয়তো মাপ মতন বানাতে পারেনি, আসলে অনেক কিছু হতে পারে।
তারপর কি ও প্রেমিক
কে জানি। এক্সট্রিম সানি লিখেছে
ভয়ের কাহিনী, আচ্ছা কাহিনী বলা শুরু করো, সে খুবই কিউরিয়াস হয়ে যাচ্ছে।
আচ্ছা, কিউরিয়াস হয়ে থাকা আর কিছুক্ষণ, আরে কিছুক্ষণ অপেক্ষা রাখি তোমাদের, এত তাড়াতাড়ি রহস্য খুলে ফেললে, রহস্যের ঝাঁপি খুলতে চাচ্ছি না, কুয়াশা আরো কিছুক্ষণ থাকুক।
আর বন্ধুদের এত ধারণা এবং বিচিত্র বিচিত্র সব ধারণা, এই সব কিছু তো মানে আমাদের মাথায় ঢুকেও পুরো রহস্য আবার জট পাকিয়ে যাচ্ছে।
তুমি জানো আমরা কোথায় ছিলাম ব্রতি?
আমরা ছিলাম গণি সাহেব সকালে উঠে শুনলেন যে শরীফকে খুন করা হয়েছে।
শরীফকে খুন করা হয়েছে, কিন্তু তারপরে কি হলো, কেন শরীফ খুন হলো, কোথায় শম্পা খুন হলো, কোথায় কি, সব জট পাকিয়ে যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। প্লিজ আমরা আবার গল্প চলে যাচ্ছি, শুনতে থাকো, খুব মনোযোগ দিয়ে শুনবে। এবার গল্প প্রায় শেষের দিকে, শারমিন আর ব্রতি আছি কুয়াশায় তোমাদের সঙ্গে, আর শুনছি এবিসি রেডিও 89.2। লিখে পাঠাবার ঠিকানা যেকোনো মোবাইল থেকে 8920 এবং এবিসি রেডিও FM 89.2 ফ্যান পেজে লিখতে পারো, আর যে শারমিনের ফ্যান পেজে লিখতে পারো এবিসি রেডিও BD.FM এ লগ ইন করে যারা ইন্টারনেটে বসে শুনছো তারা পাঠাতে পারো সেখানেই, এসএমএস অপশন আছে সেখানে, সঙ্গে থাকো, আমরা আবার গল্প চলে যাচ্ছি। গল্পের শুরুতে আমরা বলেছি শম্পার মায়ের নানা স্ক্যান্ডাল ছিল, ওই যে মানুষজন বলতো তিনি স্বামী রেখে অন্য পুরুষদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন, সেরকমই একটা সম্পর্ক ছিল তার ওসি আব্দুল গনির সঙ্গে। সেটা অবশ্য অনেক আগের কথা, যখন চাকরিতে জয়েন করার পর আব্দুল গনির প্রথম কুমিল্লায় পোস্টিং হয়েছিল না, যেটা আমি শুরুতেই বলছিলাম, সেই সময় তিনি তরুণ ছিলেন, শম্পার মারও বয়স কম ছিল, তিনি অত্যন্ত সুন্দরী ছিলেন আগেই বলেছি, তার স্বামী পাগল হয় আব্দুল গনির সঙ্গে, তার কোনো না কোনো ভাবে কুমিল্লার কোন এক জায়গায় আলাপ হয়, পরিচয় হয়, আস্তে আস্তে তাদের মধ্যে সম্পর্ক অনেক গাঢ় হয়, গভীর হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। নতুন চাকরিতে জয়েন করে কুমিল্লায় আসার পর থেকে ছোট্ট একটা বাসা ভাড়া করে থাকতেন গনি স্যার, এবং সেই বাসায় মাঝে মাঝে লুকিয়ে আসা যাওয়া করত শম্পার মা রেণু।
কে?
আমি।
ও আসো আসো, কেউ দেখেনি তো?
আর দেখলেই কি, আমার তো এমনিতেই বদনাম, তোমার জন্য না হয় আরো একটু বদনাম হইল।
বদনাম হবে না, তুমি মাথা খারাপ ডক্টরে ছেড়ে আমার কাছে চলে আসো।
না সেটা সম্ভব না, আমি চলে আসলে ওই লোকটাকে দেখাশোনার তো কেউ নাই।
তাহলে কি আমি তোমাকে কোনদিন আমার নিজের মতো করে পাবো না?
পাইবা, এখন যেভাবে পাইতেছ সেইভাবেই পাইব, কিন্তু আমি তারে ছাড়তে পারব না।
তো গণি সাহেব আর রেনুর ভালোবাসার ফসলই হল শম্পা, সবাই জানত শম্পা সেই পাগল বাবার সন্তান, আসলে কিন্তু না, শম্পার আসল বাবা হচ্ছেন আব্দুল গনি। কিন্তু মেয়েকে তিনি বেশিদিন দেখতে পারেন নাই, তার আগেই তার বদলি হয়ে গেছিল অন্য শহরে, আর যেহেতু সম্পর্কটা বৈধ ছিল না তাই তিনি সামাজিকভাবে এটা নিয়ে কিছু করতেও পারেননি। তবে মৃত্যুর আগে রেনু শম্পাকে সব সত্যি কথা বলে গিয়েছিল, কে তার আসল বাবা সেটাও তাকে বলে গিয়েছিল, আবার একটা চিঠি লিখে গনি সাহেবকেও জানিয়ে গিয়েছিল যে তার মেয়ে বড় হয়ে গেছে, সে যেন তাকে একটু দেখে রাখে। কিন্তু গনি সাহেবের তখন নিজের সংসার হয়ে গেছে, তিনি বিয়ে করে ফেলেছেন, স্ত্রী ছেলে মেয়ে আছে তার সেই ঘরে, তাই ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি কিচ্ছুই করতে পারেননি শম্পার জন্য। তবে তার মনের ভিতরে নিজের মেয়ের জন্য একটা ভালোবাসা ঠিকই ছিল, সব সময় তার শম্পার কথা মনে হতো, কাউকে না জানিয়ে তিনি ঠিকই খোঁজ খবর রাখতেন মেয়ের, এবং মেয়েকে আরো কাছে থেকে দেখার জন্য, মেয়ের কাছে থাকার জন্যই তিনি রিটায়ারমেন্টের আগে নিজে থেকে রিকোয়েস্ট করে আবার সেই শহরে পোস্টিং নিয়েছিলেন, এবং লুকিয়ে লুকিয়ে গিয়ে একবার শম্পার সঙ্গে দেখা করে সব খুলেও বলেছিলেন। আর অনেকদিন পর নিজের আসল বাবাকে খুঁজে পেয়ে শম্পাও খুব খুশি হয়েছিল, শুধু একটাই আফসোস ছিল গনি সাহেব যে তার আসল বাবা এটা সে কাউকে বলতে পারত।
তুই আমাকে ক্ষমা করে দিস মা, বাপ হয়েও আমি কোনদিন বাপের দায়িত্ব পালন করতে পারিনি।
দায়িত্ব পালন করতে হবে না আব্বা,
তুমি যে এতদিন পরে দেখতে আসছো আমারে, আমার কাছে আসছো, আমি এতেই খুশি।
তবু তোর যখন যা লাগবে শুধু আমাকে বলবি, আমি তোকে সব দেওয়ার চেষ্টা করব।
কিচ্ছু দিতে হবে না আব্বা, তুমি শুধু মাঝে মাঝে আইসা আমারে দেখা যাইও।
এই কাজটা অবশ্য গণি সাহেব করতেন, মেয়েকে তিনি নিয়মিত দেখে আসতেন, প্রায় যেতেন তিনি, ফোনে খোঁজ খবর রাখতেন লুকিয়ে লুকিয়ে। ওই যে প্রতিদিন রাতে তিনি গাড়ি নিয়ে টহলে বের হতে বলেছিলাম না, যে এদিক সেদিক যেতেন, আসলে কিন্তু সেটা তার মেয়েকে একবার দেখার জন্য, সেটা ছিল একটা ছুত। মাঝে মাঝে তিনি মেয়ের জন্য কিছু গিফট নিয়ে যেতেন, হয়তো জামা কাপড় বা অন্য কিছু, তিনি যখনই যা পারতেন মেয়ের জন্য নিয়ে যেতেন। আর এগুলো দেখে শম্পার স্বামী শম্পাকে সন্দেহ করত, যেসব জামা কাপড় দামি দামি জিনিসপত্র কোত্থেকে আসে। শরীফ হয়তো ভেবেছিল যে শম্পার অন্য কোন অ্যাফেয়ার আছে, তার মায়ের মতোই সে দুশ্চরিত্র, এবং এইগুলো নিয়েই সে রাগারাগি করত, গায়ে হাত তুলত শম্পার, এবং একটা পর্যায়ে খুবই বাজে সম্পর্ক হয়ে গিয়েছিল শম্পার সঙ্গে শরীফের। কিন্তু শম্পা তো আর বলতে পারে না যে এগুলি তার বাবা তাকে দিয়েছে, বললে গণি সাহেব সমাজে ছোট হয়ে যাবে। শম্পা কথা দিয়েছে যে মানে তার আসল বাবার কথা সে কাউকেই বলবে না, তাই সে মুখ বুঝে অত্যাচার সহ্য করত। মাঝে মাঝে বাবার সঙ্গে কথা বলার সুযোগ হলে শম্পা তার বাবাকে বলত যে তার স্বামী শরীফ তাকে পছন্দ করে না, যদিও তার গায়ে হাত তুলতে এসব কথা বলতো না, কারণ যদি বললে গণি সাহেব খুব খেপে যান বা কিছু একটা করে ফেলেন সেই কারণে বলতো না। কিন্তু তার বাবা কিছু হলে বুঝতেন যে তার মেয়েটি সুখী না, আর তার তো কিছু করারও ছিল না, কারণ তার আরেকটা সংসার হয়ে গেছে, তার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে।
কি ব্যাপার, এত সাজগোজ কিসের?
সাজগোজ কোথায় দেখলাম? একটা ভালো কাপড় পরলেও কি দোষ? তোমার কাছে এটা সাজগোজ মনে হইতেছে?
চুপ, আমি কিছু বুঝি না মনে করছো? রোজ রোজ এত নতুন কাপড় আসে কোত্থেকে? এই জিনিসই বা পাও কই? এত জিনিস আমি বাড়িতে না থাকলে কে কে আসে? শুনি,
কি বলো তুমি সব উল্টা পাল্টা কথায় কথায় শুধু সন্দেহ আর ঝগড়া। এগুলি আমার পুরান কাপড়, তুমি দেখো নাই, তোমার সামনে আগে কখনো পরে নাই, আজকে দেখছো।
খবরদার মিথ্যা কথা বলবি না, তোর চরিত্র তোর মায়ের মতো খারাপ।
কথায় কথায় মার তোলো কেন? খবরদার খবরদার বলতেছি, আমার মারে নিয়া একটা কথা বলবো না।
চোরের মায়ের আবার বড় গলা, এত বড় সাহস!
তো যেদিন টহলে বের হয়ে নিজের মেয়ের লাশ দেখেছিলেন গণি সাহেব, দেখেই গণি সাহেবের প্রথমেই সন্দেহ হয়েছিল তার জামাই শরীফের উপর। কিন্তু তার হাতে কোনো প্রমাণ ছিল না। পোস্টমর্টমের রিপোর্টটা যখন তার হাতে আসলো, তখন আর তার কোনো সন্দেহই রইল না যে শরীফই তার মেয়েকে খুন করেছে। তিনি যে পুলিশ অফিসার, আইনের লোক, সেটা ভুলে গিয়ে তার ভিতরে প্রতিশোধের আগুন জ্বলে উঠল। নিজের মেয়ে খুনিকে শাস্তি দেওয়ার জন্য তিনি ভাবতে লাগলেন যে কি করা যায়, কি কি করলে তার এই প্রতিশোধের আগুন নিভে যাবে। তাই তিনি নিজ হাতে খুন করলেন তার জামাইকে, অর্থাৎ শরীফ। ঠিক এই মুহূর্তে সবাই একটা কথাই ভাবছেন যে গণি সাহেব শরীফকে খুন করলেন কখন? তিনি তো অ্যারেস্ট করতে গিয়ে শরীফ সাহেবকে পানিনি, তারপর নিজের বাসায় ফিরে গিয়েছিলেন। হ্যাঁ, বাসায় ফিরে গিয়েছিলেন ঠিকই, কিন্তু সেটা সবাইকে দেখানোর জন্য। আর কিছুক্ষণ পরেই গাড়ি রেখে আবারও ফিরে এসেছিলেন ঠিক একই জায়গায়। এসে রাস্তায় সবার চোখের আড়ালে ওত পেতে অপেক্ষা করছিলেন শরীফের জন্য। তিনি জানতেন যত রাতই হোক মদ খেয়ে জুয়া খেলে এই পথে বাসায় ফিরবে। সে বাসার কাছাকাছি যাওয়ার আগেই পুলিশের তাকে আটক করে তারপর ধরে নিয়ে গিয়ে খুন করেন সেই পুকুর পাড়ের কাছে যেখানে তার মেয়ের লাশ প্রথম তিনি পেয়েছিলেন, এবং খুনও করেছিলেন ঠিক সেই একই পদ্ধতিতে। ঠিক শরীফ যেভাবে শম্পাকে খুন করেছিল হাতের কনুই দিয়ে থাইরয়েডের কার্টিলেজ ভেঙে, ঠিক একইভাবে বাবাও তার মেয়ের হত্যার প্রতিশোধ নিল ঠিক একই পদ্ধতিতে, অর্থাৎ শরীফের থাইরয়েডের কার্টিলেজ ভেঙে শরীফকে হত্যা করলেন গণি সাহেব। এখন কথা হচ্ছে যে গণি সাহেব কি ধরা পড়েছিল? গণি সাহেবের কি বিচার হয়েছিল? না, গণি সাহেব ধরাও পড়েননি, গণি সাহেবের বিচারও হয়নি। কিন্তু এই ঘটনাটা সবাই জানলো কি করে সেটাই হচ্ছে কথা। গণি সাহেব কিছুদিন আগে মারা গেছেন, এবং মারা যাবার আগে তিনি জানিয়ে গিয়েছিলেন, মারা যাবার আগে তিনি একটি চিঠি লিখে যান পুলিশ কমিশনারকে। সে চিঠিতে তিনি বিস্তারিত সব লিখে গিয়েছিলেন যে কিভাবে তিনি শরীফকে খুন করেছিলেন এবং কেন খুন করেছিলেন।
শ্রদ্ধেয় কমিশনার সাহেব, আপনি যখন এই চিঠিটি পাবেন তখন আমি আর এই পৃথিবীতে থাকব না। মৃত্যুর আগে নিজের মনের ভার লাঘব করার জন্য এই চিঠিটি লিখছি। আপনার হয়তো মনে আছে কুমিল্লার শম্পা শরীফ মার্ডার কেসের কথা, যা সমাধান করা কখনোই সম্ভব হয়নি। শরীফ হত্যা রহস্য পুলিশ ডিপার্টমেন্টের কাছে রহস্যই থেকে গেছে। খুনিকে খুঁজে বের করতে না পারার সেদিন আপনি আমার প্রতি হতাশা প্রকাশ করেছিলেন, সেদিনের সেই খুনি আর কেউ নয়, আমি নিজেই। হ্যাঁ, আমি খুন করেছিলাম শরীফকে। জীবনে একটি বাড়ি আমি নিজের হাতে তুলে নিয়েছি, আর এর জন্য আমি একটু অনুতপ্ত নই, কারণ এছাড়া শরীফকে শাস্তি দেবার আর কোনো পথ ছিল না আমার। শরীফ খুন করেছিল আমার মেয়েকে। হ্যাঁ, শম্পা আমারই মেয়ে, কিন্তু আইনের চোখে এই খুনের যথেষ্ট প্রমাণ ছিল না। শরীফকে অ্যারেস্ট করলেও প্রমাণের অভাবে সে ছাড়া পেয়ে যেত, তাই পথের ধারে লুকিয়ে থেকে আমি তাকে খুন করি। ঠিক সেইভাবে যেভাবে সে আমার মেয়েকে খুন করেছিল। বাবা হয়ে কোনোদিন শম্পাকে সন্তানের স্বীকৃতি দিতে পারেনি, কিছুই করতে পারেনি তার জন্য। আমার কারণে তার জীবনের এই নির্মম পরিণতি, এর হাত থেকে রক্ষাও করতে পারেনি তাকে, তাই শরীফকে খুন করে আমি আমার সন্তান হত্যার প্রতিশোধ নিয়েছি। কিন্তু তবু আজ এক গভীর বেদনা আমার মনকে কুড়ে কুড়ে খাচ্ছে। জীবনে আমি যে ভুল করেছি তার দায় মেটাতে হয়েছে আমার মেয়েকে। শম্পার জীবনের এই পরিণতি আমারই পাপের ফল, আর কোনো অপরাধী ছিল না, সে কখনো কোনো পাপ করেনি। অথচ মৃত্যুর পরও মানুষের মনে তার চরিত্র নিয়ে অনেক প্রশ্ন, অনেক সন্দেহ রয়ে গেল। আমি বাবা হয়ে মেয়েকে কলঙ্কমুক্ত করতে পারিনি, তাই মৃত্যুর আগে সবার সব প্রশ্নের উত্তর দিতে এই চিঠি লিখে রেখে যাচ্ছি। আর কোনো মানুষ যেন আমার মতো ভুল না করে, আর কোনো বাবাকে যেন আমার মতো অক্ষম হতে না হয়। বিনীত আব্দুল কোন।
অবশেষে কুয়াশার রহস্য ভেদ হল, আমরা জানতে পারলাম কুয়াশার ওই পারে কি আছে। আমরা তখন শুনলাম গণি সাহেবের মর্মস্পর্শী চিঠি, যেটা তিনি রেখে গিয়েছিলেন মৃত্যুর পর পাঠিয়ে দেবার জন্য পুলিশ কমিশনারের কাছে, যাতে তিনি স্বীকার করে গেছেন যে তিনি খুন করেছেন। তার মধ্যে একটা, একদিকে তিনি না পাওয়ার একটা বেদনা, সন্তানকে কাছে তিনি কখনোই পাননি, স্বীকার সামাজিক স্বীকৃতিও দিতে পারেনি সে শম্পাকে, সেটার একটা কষ্ট দুঃখ ছিল, যার কারণে শেষ বয়সে তিনি সেই কুমিল্লাতে পোস্টিং নিয়েছেন শম্পার কাছাকাছি থাকবার জন্য, এবং সে মেয়ের হত্যাকে মেনে নিতে পারেনি। সে যখন দেখেছে শরীফ মেরেছে এবং বিনা কারণে বিনা অপরাধে মেয়ে মারা গেছে, তার মেয়ে কিন্তু কোন অপরাধ করেনি, তার সঙ্গে দেখা করতে গিয়ে তার মেয়েটা খুন হয়েছে।
সেটাই, যে বিনা কারণে কি একটা ভয়ঙ্কর ধরনের ভুল বোঝাবুঝি থেকে এই হত্যাকাণ্ডটা হয়েছে,
আর সেটার কারণও কিন্তু সে নিজেই, যার ফলে দুটো জিনিস কাজ করেছে, একটা হচ্ছে তার মেয়ের হত্যার প্রতিশোধ নিয়েছেন, আর একটা হচ্ছে তার কারণে তার মেয়েটা খুন হয়েছে, সেটা একটা তার অপরাধ তার মধ্যে নিশ্চয়ই কাজ করেছে আমার যেটা ধারণা।
এবং আইনের রক্ষক হয়ে আইন নিজের হাতে তুলে নেওয়ার ব্যাপারেও যে তিনি স্বীকারোক্তিটা দিয়ে গিয়েছেন, সেখানে সেই ব্যাপারেও তার একটা প্রচন্ড অপরাধ বোধ সারা জীবন বাকিটা সময় বয়ে বেড়াতে হয়েছে, সেটাও আমরা চিঠিতে শুনতে পাই।
বেশ কিছু SMS আছে, তুমি যদি একটু পড়ো।
হাফিজ বলছিল গাজীপুর থেকে, ভূত ভয় পায় না কিন্তু মানুষ খুন সহ্য করতে পারে না, তার ভয় লাগছে,
স্বাভাবিক।
রাজীব কেরানীগঞ্জ থেকে, সব বন্ধুদের বলেছে এই আয়োজনটা শোনার জন্য, যদি তারা না শুনে তাহলে সে নিশ্চিত যে তারা অনেক মিস করবে।
অবশ্যই মিস করবে, অনেক ধন্যবাদ রাজীব তোমাকে।
আমিন আসিম বলছে, শারমিন আপু ভেরি নাইস কুয়াশা,
অনেক ধন্যবাদ আমিন এবং আসিম।
মাসুম এয়ারপোর্ট থেকে বলেছে যে কুয়াশা শুধু ভয়ই দিচ্ছে না, আমাদের সবাইকে সাবধান করে দিচ্ছে।
হ্যাঁ, এই সমাজে যে সমস্ত ঘটনা, রহস্যের কিছু ঘটনা, খুনের বলো বা অন্য কিছু, আমরা যেগুলো তুলে ধরবো কুয়াশার মাধ্যমে, যে ঘটনা বা যে গল্পগুলো আমরা বলবো কাহিনী, সেখান থেকে কিন্তু অনেক কিছু শিক্ষার ব্যাপার আছে, শেখার ব্যাপার আছে, বোঝার ব্যাপার আছে।
এগুলো শুনে কিন্তু আমরা অনেক সময় আমাদের জীবনের অনেক ঘটনা কিন্তু ঘটতে যাচ্ছে বা এরকম ঘটতে পারে, আমরা যদি এগুলো শুনে আগে থেকে একটু সাবধান হয়ে অ্যালার্মিং একটা ব্যাপার। হ্যাঁ,
যেমন আমার নিজের মধ্যে যে প্রশ্নটা সেটা হচ্ছে যখন আমরা গনি সাহেবকে দেখি শরীফকে জেরা করছেন, তখন কিন্তু মানে গনি সাহেবের মুখ দিয়ে এটা বের হয় যে তাহলে আপনার স্ত্রীর পরকীয়া প্রেম ছিল, যদিও গনি সাহেব জানছেন যে কে তাকে জিনিস,
কারণ আমরা একটা পরে শুনেছি যে সে কিন্তু তার বাবার কাছে মুখ ফুটে না বললেও তার বাবা কিন্তু বুঝতে পারত যে তার স্বামী তাকে অত্যাচার করে, এবং আমরা শুনেছি যে শরীফ তার সঙ্গে ভালো ব্যবহার করে না, সেটা তার মুখ থেকে সে বার করবার চেষ্টা করছিল যে কারণটা কি এটাই কিনা যে শরীফ তার মেয়েকে কোনো সন্দেহ করে কিনা, যেহেতু তার সঙ্গে গুলুকিয়ে দেখা করেছে জিনিসপত্র দেয় সেটাও একটা কারণ হতে পারে, সেটার কারণে পরকীয়া কিছু ভাবছে কিনা সেটাই হয়তো একটা কারণ ছিল।
আচ্ছা, আর রহস্যের প্রতি আগ্রহী অনেক ভালো লাগছে এই কারণে বলেছে সাগর। কুয়াশা টিমকে ধন্যবাদ জানিয়েছে রাহাতুল ইসলাম সুমন।
অনেক ধন্যবাদ সুমন, আমাদেরকে ধন্যবাদ জানার জন্য এবং আমাদের অনুষ্ঠান শুনবার জন্য।
শাহাদাত পলিটেকনিক থেকে বলছে যে উপস্থাপনা তার কাছে দারুণ লাগছে এবং সে বলতে চায় কুয়াশা ইজ দ্য বেস্ট প্রোগ্রাম ইন এফএম রেডিও।
থ্যাংক ইউ সো মাচ, উই আর ওভারওয়েলমড। আর দ্বিতীয় আয়োজনে যদি এটা শুনি চেষ্টা করবো আগামী আয়োজনে আরো কি আরো ভালো, আর কিছু না শুনলেও চলবে, এটাতে মন ভরে গেছে।
হ্যাঁ, আর কখন অনুষ্ঠান শুরু হয় জানতে চাইছে একটা বন্ধু, ঠিক রাত 11টায়
খবরের পর।
আর
প্রতি সোমবার
রাত 11টার খবরের পরে আমরা আশা করছি আগামী সপ্তাহ থেকে বন্ধুরা সময় মতো চলে আসবে।
এন্ড ডোন্ট মিস, যারা মিস করবে তারা ডাউনলোড করে শুনতে পারবে লিংকটা।
আর আমাদেরকে শুনছে উত্তরা থেকে টিনা এবং ছোট বোন দীপ্তি, আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে এই আয়োজনের জন্য এবং তার খুদে বার্তা পড়ার জন্য। রাজীব শেখ বলছে যে আমাদের কথাগুলো খুব জীবন্ত লাগছে, মনে হচ্ছে আজকের ঘটনা এখনই ঘটেছে, ধন্যবাদ জানিয়েছে এবিসি টিমকে এবং আমাদেরকে।
আপনাকেও ধন্যবাদ।
অযথা স্ত্রীকে সন্দেহ করা ঠিক না বলছে একজন বন্ধু,
একদম সঠিক, অযথা ওয়াইফকে শুধু না, কোনো মানুষকে সন্দেহ করা ঠিক না, কারণ সন্দেহ একটা এমন অসুখ যেটা যদি একেবারে অসুখটা যদি গভীর হয়ে যায় তো সেখান থেকে খুনের মতন ঘটনাও ঘটতে পারে।
হ্যাঁ, আমরা মানে এটা শোনার সময় আমার সেই দেশজীবনা আর ওথেলোর কথা মনে পড়ছে,
ম্যাকবেথ শেক্সপিয়ারের ওথেলো, ওথেলো তুমি ভুলে ম্যাকবেথ ভুলে হয়েছে,
যাই হোক যাই হোক, মনে আছে যে ওথেলো শেষ মুহূর্তে ডেসডিমোনাকে মানে জাস্ট সন্দেহের বশবর্তী হয়ে খুন করে ফেলে। আর সম্পার জন্য খুব খারাপ লাগছে, অপু লিখেছে আমারও মানে শেষ মুহূর্তে গিয়ে কি বলবো আমি বাকরুদ্ধ হয়ে যাচ্ছিলাম। বনশ্রী থেকে তামজিদ বলছে আয়োজনটা আজকের গল্পটা ভৌতিক না হলেও ভয় পাচ্ছে, খুবই রহস্যজনক এবং শব্দ কথা বলেছে আমাদের আবহ সঙ্গীত এবং শব্দ সেটাও ভীষণ সুন্দর।
এবিসি সাউন্ডের অনেক সুনাম আছে বাইরে এবং এবিসি সাউন্ডের টিম যেটা আবারও প্রমাণ করেছে যে তারা শব্দ দিয়ে মানুষকে কতটা ভয় দেখাতে পারে এবং কতটা অনুভূতিতে আঘাত না অনুভূতিতে নাড়া দিতে পারে। হ্যাঁ,
আমরা খুবই গর্বিত আমাদের শব্দ টিম নিয়ে।
আচ্ছা, গালিব লিখেছে ঢাকা ইম্পেরিয়াল কলেজ থেকে, এইটা কি
সত্যজিৎ রায়?
সত্যজিৎ রায়ের কোন, না না, সত্যজিৎ রায়ের কোন গল্প না,
জীবন থেকে নেয়া এটা।
হ্যাঁ, যে এটা একটা সত্যি ঘটনা অবলম্বনে গল্পটা করা যা শোনানো হয়েছে। তো সবসময় কুয়াশায় রহস্য থাকবে আর রহস্য ঘেরা কুয়াশায় সবসময় সবাইকে স্বাগত, প্রতি সোমবার রাত 11টা থেকে দুটো পর্যন্ত, দুটোর আগেও অনেক সময় শেষ হয়ে যাবে। আর বন্ধুদের সঙ্গ চাই সেই সময়, যারা ভয় পেতে খুব ভালোবাসে, ভূত ছাড়াও কিন্তু ভয় হয়, রহস্য দিয়েও কিন্তু মানুষকে আটকে রাখা যায়, ভয় দেখানো যায়। আমাদের গল্পে কখনো বলেছি নৃশংসতার কথা থাকবে, যা শুনে হয়তো শিউরে উঠতে হবে, ভয় কেঁপে উঠতে হবে কখনো, আবার এমনও কিছু থাকবে যেটা শুনে খুব বিস্ময় হতবাক হয়ে যেতে হবে, যেমন আজকের এই ঘটনাটি। ভয় কতটা ছিল জানি না, নৃশংসতাটা ছিল অবশ্যই, কিন্তু বিস্ময় বোধহয় হতবাক হয়ে গেছেন সবাই যারা শুনেছেন আজকের গল্প। এবং সমাজের একজন মানুষ হিসাবে সত্যিই কিন্তু কি একবারও মনে হয়নি যে ঘৃণায় মুখ লুকাই লজ্জায়, যে এখানে কিন্তু ব্রতী শুধু অপরাধী শরীফ না, কিছু মানে কিছুটা অংশে গনি সাহেব তো অপরাধী বটেই, কিন্তু গনি সাহেবকে মানে বেশ সমাজও আছে, সমাজ যদি স্বীকৃতি দিত বা সমাজে যদি এত বিধিনিষেধ না থাকে তাহলে হয়তো গনি সাহেব খুব সহজে মেনে
নিতে পারতেন। আরেকটা ব্যাপার যে আমরা মানুষকে যখন বদনাম করি, বদনামটা ছড়াতে সময় লাগে না, একটা মানুষকে একটা মানুষ সম্পর্কে পুরোপুরি না জেনেই আমরা তার নামে নানা ধরনের কথাবার্তা বলে বেড়াতে পারি, আমাদের এই অভ্যাসটা বোধ হয় একটু বদলানো দরকার।
আর যেটা বলছিলাম সন্দেহের বশবর্তীতে গিয়ে কোন অনৈতিক কাজ বা কোন সিদ্ধান্তে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো উচিত না, সে কারণে সেক্ষেত্রে কিন্তু অনেক বড় অঘটন বা দুর্ঘটনা বা অনেক বড় একটা কিছু ঘটে যেতে পারে, ভয়াবহ কিছু ঘটে যেতে পারে। তা আজকে কুয়াশা পর্যন্তই থাকুক, আবারও নতুন রহস্য নিয়ে আগামী সপ্তাহে সোমবার শারমিন এবং প্রতি থাকছে আপনারই সঙ্গে, সে পর্যন্ত এবিসির সঙ্গেই থাকবেন, খুব ভালো থাকবেন, ভয় পাবেন না। শুভরাত।
শুভরাত।
This track was downloaded from FusionBD.com.